মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আফ্রিকা মহাদেশের ছোট্ট একটি দেশ মরিশাস, সেই মরিশাসে বেশ কিছু বাংলাদেশি প্রবাসী সেখানে থাকেন। হাসান আলী ভাই তাদের মধ্যে একজন এবং তিনি ওই দেশে 5 থেকে 6 বছর যাবৎ তিনি সেখানে আছেন এবং তিনি পূর্বে একটি শপিং মলে চাকরি করতেন এবং সেখানে চাকরি করে তিনি বেশ কিছু টাকা রোজগার করে পরবর্তীতে তিনি একটি সুপার শপ নিজেই বানিয়ে ফেলেন। তো সেই সুপার শপে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, খাবার এবং নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রই তিনি সেখানে বিক্রি করতেন এবং ওই অঞ্চলের যে মানুষজন আছে তারা বেশিরভাগ সময় ওই হাসান আলী ভাইয়ের যে সুপার শপটা ছিল সেখান থেকেই তারা কেনাকাটা করত। তো হাসান আলী ভাইয়ের যেই সুপার শপটা ছিল সেটা ছিল পোর্ট লুই অঞ্চলে, পোর্ট লুই সিটি। তো এবং ওই সিটিতে জনগোষ্ঠী পরিমাণ বেশ ভালোই ছিল এবং যদি ধরা হয় যে মরিশাস দেশে বেশ অনেক ধরনের জনগোষ্ঠী বসবাস করে, এর মধ্যে ক্রেউল জনগোষ্ঠী খুবই জনপ্রিয় এবং পোর্ট লুই অঞ্চলে বেশিরভাগ ক্রেউল জনগোষ্ঠীর মানুষজনই বসবাস করে। তো পোর্ট লুই অঞ্চলের যে সুপার শপ হাসান আলী ভাইয়ের, সেই সুপার শপের যে কর্মীদের তিনি নিয়োগ দিয়েছিলেন সেই কর্মীদের মধ্যে বেশিরভাগই ছিল সেই ক্রেউল জনগোষ্ঠীর লোক। ওনার সুপার শপের একজন কর্মচারী ছিল সেই ক্রেউল জনগোষ্ঠীর একজন লোক, তার নাম ছিল দেম্বা। বয়স প্রায় 25 থেকে 30 ভেতর এরকম একটা বয়স হবে। তো সে সেখানে বেশ অনেক বছর ধরে চাকরি করছে ওনার সেই সুপার শপে। তো সেই দেম্বার পরিবার যেখানে থাকে খুবই পাহাড়ি একটা অঞ্চল এবং জঙ্গলের টাইপের মতো একটা অবস্থা, বেশ কিছু পাহাড়ি নদীও সেখানে বিস্তৃত। তো সেই অঞ্চলেই তাদের ছোট থেকে বড় হয়ে ওঠা এবং দেম্বার বাপ দাদারা সেখানেই বড় হয়েছে। তো তাদের বাড়ির যে অবস্থাটা ছিল তারা খুবই গরিব ফ্যামিলির একটা এবং দেম্বা বেশি একটা লেখাপড়া করেনি ছোটবেলা থেকেই, সে ছোটখাটো কাজকর্ম শিখে নিয়েছে পরবর্তীতে, এখন সে ওই হাসান আলীর সেই সুপার শপে কাজ করে। তো দেম্বার বাড়িটা ছিল পাহাড়ের একদম পাদদেশে এবং তাদের বাড়ি থেকে একটু দূরে একটা পাহাড়ে ছোট নদী আছে। তো ছোটবেলা থেকেই দেম্বা ওখানে মাছ ধরা শিখেছে এবং যখনই সে বাড়িতে বেড়াতে যায়, ছুটিতে যায়, তখনই সে ওই নদী থেকে মাছ ধরে সে মাছগুলো সে বাজারে বিক্রি করে। তো দেম্বার পরিবারের সাথেই একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনাটা বেশ লম্বা একটা ঘটনা, যেই ঘটনার কারণে তাদের পরিবার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। শুধু তাদের পরিবার না, ওই অঞ্চলে যারা যারা ছিল প্রত্যেকেই এর ভুক্তভোগী ছিল। দেম্বা তারা আসলে খ্রিস্টান ধর্মাবলম্বী। ক্রেউল জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে 2 ধরনের খ্রিস্টান পাওয়া যায়, এর মধ্যে একটি হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান এবং অন্যরা হচ্ছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। তো দেম্বা যে জনগোষ্ঠীর ছিল তার সেই ক্রেউল জনগোষ্ঠীরা ছিল ক্যাথলিক খ্রিস্টান এবং এর প্রভাব এসেছে আসলে ফরাসি উপনিবেশ আমলের মাধ্যমে, কারণ সেই সময়, যে আগেকার সময়ের কথা, ওই সময় দাসদের ধর্মান্তরিত করে খ্রিস্টান ধর্মে আনা হয়েছিল। তো তাদের পূর্বপুরুষের কথা এটা, তাদের দেম্বা যেটা বলেছিল যে তার দাদার বাবা নাকি ওই দাস প্রথার শিকার ছিল, ওইখান থেকে তাদের ধর্মান্তরিত করে এই খ্রিস্ট ধর্মে আনা হয়েছিল। এবং তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা গির্জাও ছিল, যে গির্জা তারা প্রতিনিয়তই তাদের প্রার্থনা চালাত সেখানে। আসলে তাদের বাড়ির যে অবস্থানটা পাহাড়ের পাদদেশে হয় এবং পাহাড়ের উপর বিরাট বড় বড় গাছ থাকার কারণে তাদের দিনের বেলাতেও তাদের বাড়ির আশেপাশে তেমন একটা আলো পড়ত না, মানে আমাদের সন্ধ্যার আগ মুহূর্তে যে আলোটা আমরা দেখতে পাই আকাশের অবস্থাটা, এরকম একটা অবস্থা থাকতো সারাদিন তাদের এবং সন্ধ্যার প্রায় ঘণ্টাখানেক আগে থেকেই সেখানে অন্ধকার নেমে আসত। তো এমন একটা অবস্থা ছিল তাদের সেই এলাকার। তাদের এলাকাতে বিদ্যুৎ তেমন একটা নেই, তবে বেশিরভাগ বাড়িতেই তারা তাদের কুপি বাতি বা এরকম কিছু জ্বালিয়ে তারা নিত্যদিনের কাজ চালাত। তো দেম্বা যে সময়টাতে, দেম্বাদের পরিবার যে সময়টাতে আর একটা ঘটনার শিকার হয়েছে, সে সময়টা ছিল 2011 সালের দিকের কথা। তো সে সময় দেম্বা একটা ফ্যাক্টরিতে চাকরি করত ওই মরিশাস অঞ্চলের একটা বড় শহরে। তো সেখানে চাকরিরত অবস্থায় সে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। তার বাবা অনেক আগে থেকে অসুস্থ, যার কারণে প্রতিনিয়তই তার বাবার চিকিৎসার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন হয়, এবং প্রায় 3-4 মাস পরপর তার বাবাকে একজন বড় ডাক্তার দেখাতে হয়। তো যে কারণে তার টাকার প্রয়োজন, সে বাড়ি ঘরের টুকটাক কাজ ছেড়ে দিয়ে ওই ফ্যাক্টরিতে সে জয়েন করে। ওই ফ্যাক্টরিতে সে কাজ করে এবং প্রতি মাসে একটা ভালো পরিমাণ টাকা সে তার ফ্যামিলিকে দিতে পারে, যে কারণে তার পরিবারের সদস্যরা ভালোভাবেই চলতে পারছিল এবং তার বাবারও চিকিৎসা করাতে পারছিল। তার ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় একদিন সে বেশ লম্বা একটা ছুটি পায়, তো যে কারণে সে বাড়িতে চলে আসে। তো দেম্বা যখন বাড়িতে আসে দেখে তার বাবা খুবই অসুস্থ। ওই সময় তো অতটা একটা মোবাইল তারা ইউজ করতে পারত না, তাদের কাছে কোনো ফোন ছিল না, যে কারণে তার বাবা সুস্থ নাকি অসুস্থ এরকম কোনো খবর সে নিতে পারেনি। তো লাস্ট সে বাড়ি থেকে যখন ফ্যাক্টরিতে গিয়েছে কাজে, তো প্রায় 1 মাস হয়ে গিয়েছে। তো 1 মাস পর সে বেশ একটা লম্বা ছুটি পাওয়ার কারণে সে বাড়িতে আসে। তো তার বাবা অসুস্থ, এদিকে তার হাতও খালি, তো যে কারণে তার বাবাকে নিয়ে সে আসলে হসপিটালে যাওয়ার মতো তার অবস্থা ছিল না। সন্ধ্যার পর মানসিক ডিপ্রেশন তার অনেকটা বেড়ে গিয়েছিল। সে ঘর থেকে বেরিয়ে যায় এবং পাহাড়ি নদীর আশপাশ ধরে সে হাঁটছিল। ওই দিকটাতে, পাহাড়ি নদীর যে দিকটা, ওই দিকে জঙ্গলের যে জায়গাটা সেখানে একটু কম ছিল, আর পাহাড় থেকে একটু দূরে। এখান থেকে দেখা যায় স্পষ্ট যে পাহাড় থেকে পাহাড়ি নদী নেমে এসে এদিক দিয়ে বয়ে যাচ্ছে। তো ওই জায়গাটা খোলামেলা হওয়ার কারণে চাঁদের আলোতে বেশ ভালোই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তো পাহাড়ের আশেপাশে বেশ ছোট বড় অনেকগুলো পাথর রাখা। সে পাথরগুলোর মধ্যে একটা পাথরে দেম্বা বসে পড়ে এবং বসে বসে তার বাবাকে নিয়ে সে চিন্তা করছিল। এখন তার হাত খালি, তার কাছে টাকা পয়সা নেই, সে কিভাবে তার বাবাকে ডাক্তার দেখাবে, এইসব বিষয় নিয়ে সে মাথা ঘামাচ্ছিল এবং সে বারবার নদীর দিকে তাকাচ্ছিল, আকাশের দিকে তাকাচ্ছিল। এমনটা সময় দেম্বা হঠাৎ করে শুনতে পায় বেশ কিছু শিয়ালের ডাক। তো দেম্বা হঠাৎ করেই মানে নড়ে চড়ে বসে যে এই এলাকায় তো সে আগে কখনো শিয়ালের ডাক শুনেনি। শিয়ালের ডাক সে শুনেছে, শিয়ালের ডাকের সাথে সে পরিচিত, অন্যান্য এলাকায় সে শুনেছে সমতল এরিয়াতে, কিন্তু এই পাহাড়ি এলাকায় তাদের বাড়ির আশেপাশে শিয়ালের ডাক সে এই প্রথমবার শুনেছে। শুনে সে একটু নড়ে চড়ে বসে এবং সে খোঁজার চেষ্টা করেছে কোন দিক থেকে এই শব্দটা আসছে। সে চারদিক ভালো করে তাকায়, দেখে কিছুই নেই, মানে অর্থাৎ চাঁদের আলোয় যতটুকু দেখা যাচ্ছে আশপাশটা সে দেখছিল যে কিছুই নেই, একদম খালি। হঠাৎ করে সে খেয়াল করে তার যে পাহাড়ি নদীটা যেখান থেকে নেমে এসেছে সেখানে তো একটু ঝোপঝাড় ছিল, ঘন জঙ্গল ছিল। তো ওই দিকে সে যখন তাকায় সে তখন দেখে যে ঝোপঝাড়ের মধ্যে থাকা কিছু ছোট ছোট গাছ নড়াচড়া করছে এবং অনবরত সেটা নড়ে চড়েই যাচ্ছে, কোনো থামার নামগন্ধ নেই। তো সে যখন এই জিনিসটা দেখে, সে সাহসী ব্যক্তি ছিল স্বাভাবিকভাবে, তো সে ওইদিকে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পর সে দেখে যে ওই ঝোপঝাড়ের অংশটা নড়াচড়া করছে, ঠিকই কোনো আওয়াজ হচ্ছে না। সে মানে চিৎকার করে ডাক দিয়েছে, কে ওখানে, ওখানে কে, মানে এরকম সে বলছিল। বলার পরও কোনো উত্তর বা কোনো শব্দ সে পাচ্ছিল না। এবং সে যখন ওই ঝোপের কাছে যায়, যাওয়ার পর সে জিনিসটা দেখে, যে জিনিসটা সে দেখে সেটা হলো একটা শিয়ালের মতো একটা জিনিস এবং সাইজে বেশ অনেকটা বড়। আমরা যারা সাধারণ শিয়াল দেখেছি, একটু কুকুরের মতো একটা সাইজ এরকম থাকে না, এরকম না, 3-4টা শিয়াল মিলে যে এরকম একটা সাইজ হবে, এরকম বড় একটা শিয়াল। সে উবু হয়ে যেন কিছু খাচ্ছে এবং খাওয়ার যে শব্দটা, হাড় চিবানোর যে একটা শব্দ আছে না, এই শব্দটা সে পাচ্ছিল। তো এই জিনিসটা যে দেখে সে সাথে সাথে 2 হাত পেছনে লাফ দিয়ে সরে আসে এবং সে মাটিতে পড়ে যায়। তো যখন সে মাটিতে পড়ে যায় তখন ওই জিনিসটা তার দিকে ঘুরে তাকায়। তো সে ঝোপের পিছনে অংশে দেখেছিল, সে লাফ দিয়ে ঝোপের একটু দূরে সরে পড়ে। তো যে কারণে সে দেখতে পায় ওই শিয়ালের মতো জিনিসটা ঝোপ থেকে এক লাফ দিয়ে বেরিয়ে আসে। আসার পর সে দেখে ওই শিয়ালটার মুখে একটা হাড়, আমাদের কোমর থেকে পা অবধি যে একটা হাড় আছে যেটাকে আমরা ফিমার বলি, যে আমাদের পুরো শরীরের সবচেয়ে লম্বা হাড়, সেই হাড়ের মতো একটা হাড় তার মুখে ঝুলে আছে, অর্থাৎ ওই শিয়ালের মুখে ঝুলে আছে। এবং সে দেখে যেটা বুঝতে পারছিল যে ওই হাড়ের সাথে এখনো কিছু মাংস লেগে আছে, এবং বুঝাচ্ছিল যে এটা মানুষের হাড়। টাটকা রক্ত হালকা টপটপ করে বেয়ে বেয়ে পড়ছে চারপাশ থেকে। তো এই জিনিসটা দেখার পর সে মানে কি করবে আসলে বুঝে পাচ্ছিল না। সে কোনো মতে সে উঠে দাঁড়িয়ে তার হাতে একটা পাথরের মতো ছিল, সে নিচ থেকে নিয়েছিল ছোট একটা পাথরের টুকরা। এই পাথরের টুকরাটা দিয়ে সে সজোরে ওই শিয়ালের মাথা বরাবর হিট করে। তো হিট করার সাথে সাথে দেম্বা যেটা দেখতে পায় যে ওই পাথরের অংশটা শিয়ালের শরীর ভেদ করে অপর পাশে চলে গিয়েছে। অর্থাৎ ওই শিয়ালটা দেখে মনে হচ্ছিল এটা ট্রান্সপারেন্ট, হ্যাঁ ওটা শিয়ালের শরীর ভেদ করে চলে গিয়েছে অপর পাশে। এই জিনিসটা দেখার পর তার আর বুঝতে বাকি রইল না যে এটা অস্বাভাবিক কিছু। সাথে সাথে সে পিছনের দিকে ঘুরে একটা দৌড় দিয়ে সে তার বাবার নাম ধরে চিৎকার করতে 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 সে তাড়াতাড়ি তার বাড়িতে চলে আসে। সে একবারের জন্য পেছনে ফিরে তাকায়নি। এবং দেম্বা যেটা অনুভব করতে পারছিল, দৌড়ানোর সময় মনে হচ্ছিল তার পেছনে তার সমান তালে সমান গতিতে মনে হচ্ছিল চার পায়ে কেউ যেন দৌড়িয়ে দৌড়ে আসছে। এবং সে ফিল করতে পারছিল শিয়ালটাই তার পেছনে দৌড়িয়ে আসছিল। এবং এক দৌড় দিয়ে সে তার ঘরে চলে আসে এবং তার বাবা মাকে সে জোরে জোরে ডাকতে থাকে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর দেম্বা যখন ওই বিষয়টা তার মায়ের সাথে শেয়ার করে, তো পরদিন সকালে দেম্বার মা তাদের যে গির্জার যে ফাদার আছেন ওই ফাদারের সাথে তিনি কথা বলেন। তো কথা বলার পর সমস্ত কিছু তার ছেলে কি দেখেছে ওইসব বিষয়ে তিনি ওই ফাদারের সাথে কথা বলেন এবং ফাদারকে জানান। ফাদার ওইসব কথা শুনে যেটা বলেন যে ওই রকম আকৃতিতে কোনো শিয়ালের হয় না, ওটা হায়নার আকৃতি, এবং সে হয়তো কোনোদিন হায়না দেখেনি যে কারণে সে চিনতে পারছিল না, ওটা সম্পূর্ণ একটা হায়নার আকৃতি। এবং হায়না রূপে পুরোহিত যেটা বলছিল ওই এলাকাতে, হায়না রূপে একটা দানব ঘুরে বেড়ায় এবং খুব হিংস্র হায়না সে। সে জীবিত মানবদেহ ছিঁড়ে খেতে খুবই পছন্দ করে এবং এই দানবের শিকার হয়েছে বহু মানুষ। এবং পুরোহিত যেটা বলে দেন যে তাকে, অর্থাৎ ওই ফাদার, অর্থাৎ ওই গির্জার ফাদার যেটা বলে দেন যে তাকে এখানে আনতে হবে, এনে তাকে একটু শিখিয়ে দিতে হবে কিভাবে সে এসব থেকে বাঁচতে হবে। তো তার মা যখন এই কথাটা শুনে তিনি তার ছেলেকে বলেন যে তুই একটু সময় করে ওই ফাদারের সাথে একটু দেখা করে আয়। ফাদারের সাথে দেখা করার পর ওই ফাদার দেম্বাকে বিভিন্নভাবে শিখিয়ে দেন, বিভিন্ন রিচুয়াল কিভাবে কি করতে হবে। তো এইসব বিষয় জানার পর এবং দেম্বাকে সতর্ক করে দেন যে ওইদিকে যেন সে না যায়, কারণ ওইটা খুবই খারাপ একটা জায়গা এবং সেখানে হিংস্র হায়নার রূপে দানব ঘুরে বেড়ায় এবং সে মানুষ খেয়ে ফেলে, জীবিত মানুষ খেয়ে ফেলে, ওইদিকে যেন সে না যায়। এবং এরকম বহু রেকর্ড আছে যে ওই এলাকাতে, ওই অঞ্চলে, ওই জায়গায় বহু মানুষ নিখোঁজ হয়েছে। তো এরকম ভাবে সতর্ক করে দেয়া হয় তাকে, দেম্বাকে, এবং দেম্বা ওই সব সতর্কবাণী নিয়ে সে বাড়িতে চলে আসে। এর থেকে প্রায় বেশ কিছু দিন পরের ঘটনা, দেম্বা তার এক বন্ধুর সাথে সে ঘুরতে যাবে। তার বাবার শরীরও কিছুটা সুস্থ হয়েছে বেশ। তো তার বন্ধুর সাথে সে চিন্তা করেছে সে ঘুরতে যাবে দেম্বা। তো সে চিন্তা করে যে তাদের যে বাড়িটা ছিল, অর্থাৎ পাহাড়ের পাদদেশে, ওই পাহাড়ি অঞ্চলের একদম শেষ প্রান্তে, অর্থাৎ ওই পাহাড়ের একদম শেষ অঞ্চলে যে জিনিসটা আছে, অর্থাৎ সমুদ্রের বীচ, সমুদ্রের পাড়, ওই পাড়ে তারা ঘুরতে যেতে চায়। তো দেম্বা এবং তার একজন বন্ধু, তারা দুইজনে ঠিক করে তারা দুইজনে সেখানে যাবে, আর কাউকে তারা সেখানে নেবে না। এবং সেই বন্ধু যেটা তাকে জানায় যে ওই জায়গায় নাকি সন্ধ্যার পর গেলে সবচেয়ে ভালো হবে, চাঁদের আলোতে খুব সুন্দর লাগে, সমুদ্রের ঢেউ অনেক ভালো লাগে তাদের। তো এই বিষয়টা যখন তাদের মধ্যে ক্লিয়ার হয় তখন তারা ঠিক করে যে একটা ডেট ঠিক করে, ওই ডেট ফিক্সড করে তারা ওই ডেট মতোই তারা চলে যায় সেখানে। তো সন্ধ্যার পরপর তারা রওনা দেয় সেখানে, এবং যেতে যেতে প্রায় রাত 8:30 মতো বেজে যায়। এবং তাদের যেটা প্ল্যান ছিল, ওই এরিয়ার পাশেই তাদের আরেকটা বন্ধুর বাসা ছিল, সেখানে ঘোরাঘুরি করে তারা তার বন্ধুর বাসায় থেকে তারপর পরের দিন সকালে তারা চলে আসবে। তো ওইখানে যাওয়ার পর তারা তাদের সেই বন্ধুকে নিয়ে, তিন বন্ধু মিলে দেম্বা সেখানে চলে যায় এবং সমুদ্রের পাড়ে, সমুদ্রের পাড় থেকেই পাহাড়ি অঞ্চলটা দেখা যায় একটু কাছেই, এবং বিশাল বড় বড় ঘন জঙ্গল, বিশাল বড় বড় মোটা গাছ। তো তারা সেই সমুদ্রের পাড়ে বসে নিজেদের মতে কথা বলছিল এবং দেম্বা তাদের জন্য তার মায়ের হাতে রান্না করা কিছু খাবার নিয়ে গিয়েছিল এবং সেখানে বসে তারা সেই খাবারগুলো খাওয়া শেষ করে। তো একটা পর্যায়ে তাদের মধ্যে থেকে একজন বন্ধু, দেম্বার একজন বন্ধু, সে বলে তার নাকি প্রস্রাবের বেগ পেয়েছে, সে প্রস্রাব করতে যাবে। তো সে একটু হেঁটে, কারণ সমুদ্রে খোলা জায়গায় সে প্রস্রাব করবে না, সে একটু হেঁটে একটু দূরে যায়, অর্থাৎ ওই পাহাড়ের পাশ বরাবর যায়, পাহাড় যেখান থেকে শুরু এবং ওখান থেকে জঙ্গল শুরু, সে ওখানে যায়। যাওয়ার পর সে ওখানে দাঁড়িয়ে থাকে এবং দেম্বা এবং তার বন্ধু দেখছিল যে সে ওখানে গিয়েছে। একটা পর্যায়ে তারা খেয়াল করে যে তার সেই বন্ধু হঠাৎ করেই, মানে কেউ যদি কেউকে ধরে টান দিয়ে ভেতরের দিকে নিয়ে যায় এরকম যে একটা দেখা যায়, হঠাৎ করে কেউ টান দিয়ে ভেতরের দিকে নিয়ে গেল। সে দেম্বা দেখতে পেল তার সেই বন্ধুকে কেউ যেন, কেউ একজন হঠাৎ করে টান দিয়ে ওই জঙ্গলের ভেতর নিয়ে গেল। এই জিনিসটা দেখে তারা সতর্ক হয়ে যায় এবং দাঁড়িয়ে যায় এবং দেম্বা তার ওই বন্ধুকে নিয়ে সাথে সাথে সেই জঙ্গলের কাছে যায়, গিয়ে দেখে যে সেখানে তার বন্ধু নেই এবং তারা আশেপাশে খোঁজাখুঁজি করে, ভালো করে খোঁজাখুঁজি করছিল কারণ অন্ধকারের মধ্যে তো তেমন কিছু দেখা যাচ্ছিল না, তারা কোনো আলোরও ব্যবস্থা করতে পারছিল না সেখানে। তো একটা পর্যায়ে যখন তারা আশপাশ ভালোভাবে খোঁজাখুঁজি করছিল তারা কিছুই দেখতে পাচ্ছিল না। একটু গভীরে যখন তারা প্রবেশ করে তখন দেম্বা এবং তার ওই আরেকটা বন্ধু ছিল, সে যেটা দেখতে পায়, তার যে বন্ধু কিছুক্ষণ আগে প্রস্রাব করার জন্য এখানে এসেছিল সে উপুর হয়ে পড়ে আছে এবং চারপাশে ছিন্ন ভিন্ন মাংসের টুকরো ছড়িয়ে আছে এবং রক্তের দাগ, কিন্তু আশেপাশে কেউ নেই। এই জিনিসটা দেখা মাত্রই দুইজনে আঁতকে উঠে, তারা দুজন আঁতকে উঠে একটু পেছন দিকে সরে পড়ে এবং তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না সে তারা কি দেখছে। তারা সেই লাশটাকে, অর্থাৎ তার সেই বন্ধুর মৃতদেহটা ওখানেই পড়েছিল শরীর ছিন্ন ভিন্ন অবস্থায়, তারা সেটাকে অর্থাৎ উপুর হয়ে পড়েছিল, মুখটা মুখ এবং শরীরের পেট সামনের অংশটা মাটির দিকে করা ছিল। তো তারা যখন ওই তার বন্ধুর লাশটাকে ধরে সোজা করে তখন তারা যেটা দেখতে পায় যে বুকের অংশ, বুকের হাড়গোড় সম্পূর্ণ ভাঙা এবং বুকের অংশে বিরাট বড় একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে ভেতরের জিনিসপত্র দেখা যাচ্ছে এবং পুরো খালি, অর্থাৎ ভেতরে যে ফুসফুস থাকে বা হাড় থাকে এগুলো কিছুই নেই, পুরোটা খালি দেখা যাচ্ছে। অর্থাৎ তারা ছিদ্র দিয়ে দেখতে পাচ্ছিল যে পিঠের অংশের যে মেরুদণ্ডটা, ওই মেরুদণ্ডের হাড়টা দেখা যাচ্ছে, আর কিছুই না, বুকের অংশটা পুরো ফাঁকা। এবং তার আরেকটা জিনিস খেয়াল করে তার জিব্বাটা, অর্থাৎ তার এই বন্ধুর জিব্বাটা সম্পূর্ণটা বেরিয়ে আছে সামনের দিকে, চোখটা একদম তাকিয়ে আছে খোলা অবস্থায়। এর মতো অবস্থায় দেখে তারা নিজেদের চোখে আসলে বিশ্বাস করতে পারছিল না এবং তারা মানে প্রায় তাদের অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, তাদের দুজনের মাথা ঘুরছিল। এক দৌড় দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং চিৎকার চেঁচেমেচি করতে থাকে। তো তাদের চিৎকার চেঁচেমেচিতে দেম্বার বন্ধুর যে বাড়ি ছিল সেখানে, তাদের আশেপাশের প্রতিবেশীরা সেখানে ছুটে আসে এবং তারা জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তারা মুখ দিয়ে আসলে কোনো কথা বলতে পারছিল না, দেম্বা নিজেও মুখ দিয়ে কোনো কথা বলতে পারছিল না, তারা তখন হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেয় ওইদিকে যাওয়ার জন্য। তখন ওই লোকেরা সেদিকে যায়, গিয়ে ওই তার বন্ধুর এই অবস্থা দেখে তারা তাদের বন্ধুর সেই লাশটাকে নিয়ে আসে। দেম্বা এবং তার ওই বন্ধুকে ওই লোকেরা তাদের বাড়িতে নিয়ে যায় এবং ওই লাশটাকে তারা কাপড়ে মুড়িয়ে আলাদা জায়গায় রেখে দেয়। পরের দিন সকালে তার লাশটা তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তো দেম্বা ওই রাতের মতোই তারা ঘুমিয়ে পড়ে সেই তার বন্ধুর বাড়িতে, এবং তাদের ঘরটা ছিল টিনের ঘর, কাঠ দিয়ে তৈরি বেশিরভাগ, এবং নিচের ফ্লোরটা ছিল কাঠের পাটাতন। তো ওই অংশে একটা ছোট বিছানা ছিল, সেখানেই দেম্বা এবং তার সেই বন্ধু ঘুমিয়ে পড়েছিল এবং তাদের পরিবারের সদস্যরা বুঝতে পারছিল যে তাদের শারীরিক কন্ডিশন খুবই খারাপ। তো রাতের খাবার দাবার শেষ করে তারা ঘুমিয়ে পড়ে সেখানে, হঠাৎ করে দেম্বার ঘুম ভাঙে, যেন কেউ কথা বলছে, ফিস ফিস করে কথা বলছে কেউ। এবং দেম্বা এই কথাটা শুনে মনে হচ্ছিল যে ঘরের বাইরে উঠোনে, উঠোনটা ছিল একদম বিচের পাড়েই, বালু পুরোটা সামনের অংশটা এবং একটু দূরেই সমুদ্র। তো সে উঠে যায় বিছানা থেকে, উঠে সে ওই ফিস ফিস শব্দটার উৎস খুঁজতে থাকে। তো সে যখন ওই বাড়ি থেকে বের হয়ে যায় তখন সে দেখতে পায় যে ওই বিচের মধ্যে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং তারা নিজেদের মতো কথা বলছে। দেম্বার তখন জানার আগ্রহ জাগে তার মধ্যে যে ওই দুজন ব্যক্তি কে, তার একটু জানার আগ্রহ জাগে এবং সে ওই দুজন ব্যক্তির সামনে গিয়ে দাঁড়ায়। সামনে গিয়ে দাঁড়ানোর পর দেম্বা যেটা দেখে, তার কিন্তু ওই সময় তার মাথায় আসছিল না যে তার সেই বন্ধুকে যে মারা গিয়েছে তার ছিন্ন ভিন্ন বডি সে দেখেছে, ওই কথাটা আসলে তার মনে ছিল না। সে স্পষ্ট দেখতে পাচ্ছে সে ওই বন্ধুটা এখানে দাঁড়িয়েছে, তার ওই বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে এবং আরেকটা অপরিচিত লোকের সাথে সে ফিস ফিস করে কথা বলছে। তো এই জিনিসটা দেখার পর সে বলে যে তুই এখানে কি করছিস, তুই এখানে বাইরে একা কি করছিস, ভেতরায় আমরা ঘুমাবো একসাথে। তো সে নাকি বলছে যে না, আমি এখন ঘুমাতে পারবো না, আমি চলে যাবো এক জায়গায়, তুই গিয়ে ঘুমিয়ে পড়। তো তার বন্ধুর সাথে যে অপরিচিত লোকটা ছিল সে দেম্বাকে বলে যে তুমিও আমাদের সাথে চলো, আমাদের সাথে গেলে তোমার ভালো লাগবে। এই কথা বলার পর দেম্বা রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি যেতে চাই। তো ওই দুইজন ব্যক্তি অর্থাৎ দেম্বার সেই কিছুক্ষণ আগে অর্থাৎ সে মারা যাওয়া বন্ধু এবং ওই লোকটাকে যখন সে দেখে, তো তারা বলছিল যে তাদের সাথে যাওয়ার কথা। তখন দেম্বা বলে যে তাহলে তার ওই বন্ধু যে ছিল আরেকটা বন্ধু, সে তাকেও নিয়ে আসতে চায়। তো এই কথা যখন সে বলে তখন ওই দুজন ব্যক্তি বলে যে ঠিক আছে তুমি তাকেও নিয়ে আসো। তো দেম্বা তখন পেছন ঘুরে ওই বাড়িতে ঢুকে পড়ে এবং ঢুকে তার সেই বন্ধুকে হাত দিয়ে নাড়া দেয়। তো তার বন্ধুকে যখন সে হাত দিয়ে নাড়া দিতে থাকে, তার বন্ধু অপর পাশ ফিরে শুয়েছিল। তো হাত দিয়ে যখন সে তার বন্ধুকে তার শরীর ধরে নাড়া দেয়, তার বন্ধু যখন তার দিকে ঘুরে তাকায়, দেম্বা যে জিনিসটা দেখতে পায়, তার বন্ধুর পুরো শরীর কালো কুচকুচে হয়ে আছে এবং তার মুখটা এত বিচ্ছিরে দেখাচ্ছে সে তার বমি আসার উপক্রম। মাথার চুলগুলোতে মনে হচ্ছে জটলা পেকে আছে এবং তার শরীর থেকে পচা একটা দুর্গন্ধ আসতেছে। মনে হচ্ছে যে কোনো মাছ টাচ বা কোনো খাবার যদি পচে যায়, কোনো প্রাণীর দেহ যদি পচে যায়, তাহলে যে একটা দুর্গন্ধ বের হয় শরীর থেকে, এরকম একটা দুর্গন্ধ দেম্বা পুরোপুরিভাবে পাচ্ছিল। এই জিনিসটা দেখার পর দেম্বা তখন ওইখান থেকে সরে আসে। তো দেম্বা যখন ওইখান থেকে সরে আসে তখন সে বাইরের দিকে ছুটে যায় তার ওই বন্ধুকে ডাকার জন্য। সে যখন বাইরে এসে দেখে যে ওই দুজন তার বন্ধু এবং আরেকজন অপরিচিত লোক ছিল, দেখে ওই অপরিচিত লোক এবং তার সেই বন্ধুর চেহারা এবং শরীর, সে ভেতরে যে বন্ধুকে দেখে এসেছিল ঠিক সেরকম, কোনো পরিবর্তন নেই। তো একটা পর্যায়ে সে যখন পেছন ফিরে তাকাবে এবং সে মনে করছিল সে তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে ডাকবে, তখন দেখে তার ঘরের ভেতর থেকে ওই বন্ধুটা বের হয়ে আসছে এবং সে ওই ঘর থেকে এত স্পিডে দৌড় দিয়ে সে তাকে ক্রস করে চলে যায়। সে মানে মুহূর্তের মধ্যে এই জিনিসটা ঘটে গেছে, সে আসলে আন্দাজ করতে পারেনি। এবারে সে দেখতে পায় তার সেই দুই বন্ধু এবং একজন অপরিচিত লোক, তাদের মানুষের যে আকৃতিটা, সে আকৃতিটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং সে যেটা দেখতে পায় তার নিজ চোখে, এবং দেখতে পাচ্ছে ওই তিনজন মানুষের আকৃতি চেঞ্জ হতে হতে বিশাল বড় সাইজের তিনটা হায়নার রূপ নিয়েছে। এতটা হিংস্র দেখাচ্ছে ওই হায়নাগুলো, হায়নাগুলোর চারটা দাঁত সামনের দিকে বের হয়ে আছে, একদম লম্বা ধারালো দাঁত, এবং তাদের চোখগুলো লাল টকটক করছিল। এই জিনিসটা দেখা মাত্রই দেম্বা সে তার নিজের জ্ঞান ধরে রাখতে পারেনি, সাথে সাথে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। দেম্বার যখন জ্ঞান ফিরে, সে দেখে তার সেই বন্ধুর বাসা বাড়িতে শিশু আছে এবং সে বারবার মানে আঁতকে উঠছিল বারবার। সে জ্ঞান ফিরে যখন সে উঠে বসে তখন সে তার পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসা করছিল, আমি কোথায়, আমি এখানে কি, আমি তো রাতে ওখানে পড়েছিলাম, আমি এরকম এরকম দেখেছি, সে বারবার তাদেরকে বলছিল। তো তারা বলছিল যে তুমি রাতের বেলা দরজা খুলে বাইরে কেন গিয়েছিলে। তো দেম্বা বলল যে এরকম এরকম হয়েছে, আমি বাইরে গিয়েছিলাম, আমি আমার সেই বন্ধুর কথা শুনতে পাচ্ছিলাম। তো তখন তখন তো তার মনে ছিল না আসলে তার বন্ধুকে এরকম ছিন্ন ভিন্ন অবস্থা তার দেহ পাওয়া গিয়েছিল। তো ওই পরিবারের লোকেরা দেম্বাকে বলছিল যে তোমার বন্ধু তো রাতে মারা গিয়েছে, তুমি তাকে কিভাবে জীবিত অবস্থায় বাইরে কথা বলতে দেখেছো। তো তখন এই কথাটা তার মনে আসে যে সে তো নিজ চোখে তার বন্ধুর মরদেহ দেখে এসেছে ওখানে, তাকে কিভাবে সে দেখে, এবং সে এটা বুঝতে পারে যে এটা কোনো স্বপ্ন ছিল না, এটা বাস্তব, সে নিজ চোখে দেখেছে। ওই ঘটনার পর দেম্বার শরীর অনেক খারাপ হয়ে যায় এবং তার শরীর প্রচন্ড জ্বর আসে। ওই জ্বর অনেকদিন যাবৎ ছিল, তার যে বন্ধুটা মারা গিয়েছে ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছে। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর ওইখানে ডাক্তাররা জানে যে তার হার্ট এবং ফুসফুস কোনোটাই ছিল না। তো এই ঘটনার পর বেশ কিছু গির্জার পণ্ডিতরা এবং গির্জার যে ফাদাররা তারা আসলে জানায় যে লুগারো নামে একটা দানব আছে ওই অঞ্চলে, সে ঘুরে বেড়ায়, সে হিংস্র হায়নার রূপে ঘুরে বেড়ায়, সে জ্যান্ত মানুষের হার্ট এবং কলিজা এবং ফুসফুস সে খেতে পছন্দ করে এবং টাটকা রক্ত তার খুবই প্রিয়। সেই লুগারোর অত্যাচার নাকি ওই এলাকায় সবচেয়ে বেশি, এবং তার সেই দানবীয় রূপ যারা দেখেছে, যারা জীবিত অবস্থায় তার দানবীয় রূপ দেখেছে, তারা কেউ না কেউ পঙ্গুত্ব বরণ করেছে এবং বিশেষ কোনো রোগ দ্বারা তারা সারা জীবনের জন্য আক্রান্ত, এবং যারা হয়তো মুখোমুখি পড়েছে তারা আর কেউ বেঁচে নেই। তো সেই লুগারু দানব, সে দানবের ভয়ে ওই এলাকায় নাকি কোনো মানুষ থাকে না। তো কিছু মানুষজন তাদেরকে বলছিল যে তোমরা কিভাবে সাহস করলে ওই এরিয়াতে যাওয়ার জন্য, কারণ ওই এরিয়াটা রেস্ট্রিক্টেড, ওই এরিয়াতে স্থানীয় মানুষজন সেখানে যাওয়া নিষেধ করে দিয়েছিল, কারণ সেখানে লুগারুর প্রভাব সবচেয়ে বেশি। সেই লুগারুকে ওই ফাদাররা যেটা মনে করেছে তারা হচ্ছে আফ্রিকান মাকোন্ডা গোত্রের একটা দানব, সে দানব বিশেষভাবে পরিচিত ওই হায়নার রূপে ঘুরে বেড়াতে। তো সেই ফাদাররা তাদেরকে সতর্ক করে দেয় আবারও তারা যেন সেই দিকে না যায় এবং তারা যেন এখনো সতর্ক হয়ে চলে, কারণ তাদের উপর যে তুফানটা গিয়েছে অর্থাৎ যে সমস্যাটা তারা ফেস করেছে, তাদের বন্ধু এভাবে মারা গিয়েছে, এখন তাদের উপর একটা প্রভাব পড়তে পারে ওই লুগারুর। সেই লুগারু দানব হয়তো তাদেরকেও খেয়ে ফেলতে পারে, তাদেরকেও মেরে ফেলতে পারে, এই জন্য সাবধানে থাকতে হবে। তো দেম্বা এইসব বিষয়ে সে এতটা গুরুত্ব দেয় না এবং সে আসলে জানতে চায় যে কে এই লুগারু, তার দানবীয় রূপটা কেমন সে দেখার জন্য উতলা হয়ে ওঠে এবং সে মনে মনে এটাই প্রতিজ্ঞা করে নেয় সে এটা দেখিয়ে ছাড়বে, ওই লুগারু ওই দানবটা কে এবং সে হায়না রূপে কিভাবে ঘুরে বেড়ায়, সে কিভাবে মানুষকে আক্রমণ করে এটা দেখার জন্য সে উতলা হয়ে উঠেছে। তো একটা পর্যায়ে দেম্বা তার বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যাওয়ার পর সে যখন কয়েকদিনের ভেতরে সুস্থ হয়ে ওঠে তখন সে তাদের যে বাড়ির কাছে যে গির্জা ছিল ওই গির্জার ফাদারের সাথে সে কথা বলে সম্পূর্ণ ডিটেলস সে জানতে পারে লুগারুর ব্যাপারে। লুগারু মাকোন্ডা গোত্রের একটা দানব, সে পণ্ডিত তাকে বলে এবং লুগারুর ভয়ঙ্কর রূপ সম্পর্কে তাকে বিস্তারিতভাবে জানানো হয়। সবকিছু জেনে দেম্বা সে পরিকল্পনা করে সে ওই এরিয়াতে আবার যাবে এবং সে একা যাবে, একা গিয়ে সে ওই লুগারুর সাথে সে দেখা করবে। ওই লুগারুকে সে দেখবে এটা তার মনের ভেতর গেঁথে গিয়েছে এবং সে পাগল হয়ে যায় সেই কাজের জন্য। দেম্বা তখন একটা ডেট ফিক্সড করে সেই অঞ্চলে চলে যায় এবং রাতের বেলা দেম্বার যে সাহসটা, সেই সাহসের কথা শুনে ওই পুরোহিত অবাক হয়ে যায় এবং ওই পুরোহিত বারবার বলছিল যে দেম্বা তুমি কিন্তু ভুল কাজ করতে যাচ্ছ এবং দেম্বাকে বারবার নিষেধ করছিল যে সে যেন সেখানে না যায়। দেম্বা ঠিকই তার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে সে সেখানে চলে যায়। যাওয়ার পর ঘন জঙ্গল সে পার হচ্ছিল, সে হাঁটছিল জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে এবং দেখে খুবই সুন্দর একটা গাছ এবং গাছের পাতাগুলো থেকে আলোর মতো ঝলকানি দিচ্ছিল, উজ্জ্বল আলো যেরকম ঝলকায় সেরকম একটা ঝলকানি বের হচ্ছিল সেই গাছের পাতা থেকে। তো একটা পর্যায়ে সে সেই গাছের কাছে দাঁড়ানোর পর সে অসংখ্য ফিসফিসানির শব্দ শুনতে পাচ্ছিল, অর্থাৎ মনে হচ্ছিল যে অসংখ্য মানুষ কারো কানে ফিসফিস করে যেরকম কথা বলে এরকম ফিসফিসানির শব্দ সে শুনতে পাচ্ছিল। একটা পর্যায়ে ওই শব্দের উৎস খুঁজতে খুঁজতে সে একটু ভেতরের দিকে প্রবেশ করে এবং ভেতরের দিকে যাওয়ার পর দেখে ঘন জঙ্গলের মাঝখানেও বিশাল একটা জায়গা, ফাঁকা অংশ এবং সম্পূর্ণ সমতল, ছোট ছোট ঘাস, ঘাসে পরিপূর্ণ ওই এরিয়াটা এবং ছোট ছোট ফুল গাছও সেখানে আছে। দেম্বা যখন ওই এরিয়াতে প্রবেশ করে তখন তার মনে হচ্ছিল যে তার পেছন থেকে বড় বড় গাছের উপর দিয়ে কেউ একজন হেঁটে হেঁটে আসছে। বড় বড় গাছের ডালপালা, ওই ব্যক্তির হেঁটে আসার তার শরীর ধাক্কায় মনে হচ্ছে যে বড় বড় গাছপালার ডাল মরমর করে ভেঙে যাচ্ছে। তো হঠাৎ করে সে যখন পেছনের দিকে তাকায় এবং তার ঠিক পেছনের দিকে যে বড় বড় গাছগুলো ছিল সেই গাছগুলো হঠাৎ করে ঠাস ঠাস করে ভেঙে যায় এবং সবগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং আশেপাশে এত জোরে তুফান শুরু হয়। দেম্বা আসলে তার মনের ভেতর থেকে ভয় পেয়ে যায় এবং সে তার মনকে বারবার বলছিল যে কেন সে এখানে এসেছে, সে এটা জানার জন্য কেন উতলা হয়ে গিয়েছিল। সে বারবার নিজেকে প্রশ্ন করছিল। একটা পর্যায়ে দেম্বা যে জিনিসটা দেখে সে দেখতে পায় দোতলা বাড়ির সমান বিশাল বড় সাইজের একটা হায়না। সে হায়না তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে এবং এই হায়না তখন ওই জায়গা থেকে লাফ দিয়ে তাকে ডিঙিয়ে খোলা মাঠ প্রাঙ্গণে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পরই সে দেখতে পায়, দেম্বা দেখে যে ওই হায়নার রূপ আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং পরিবর্তন হয়ে বিশাল দানবীয় আকারের, মানুষের মতো একটা বিশাল দানবীয় আকারের মতো একটা অবয়ব সেখানে উপস্থিত। এই জিনিসটা দেখে দেম্বা তার মনের ভেতরে যে দানবকে দেখার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল এটা তার সম্পূর্ণ মিটে গিয়েছে এবং সে তার সম্পূর্ণ মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছিল। আসলে তার ব্রেনের ভিতরে তখন সে বারবার সেটা ফিল করতে পারছিল যে সে এখানে এসে খুবই বড় ভুল করেছে। তো এই জিনিসটা যখন সে তার জ্ঞান যখন ফিরে আসে তখন সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। সে চোখ বন্ধ করে যেদিকে পারে সে সোজা দৌড় দেয়। সে যত দৌড়াচ্ছিল ততই মনে হচ্ছিল সে হাওয়ার উপর ভাসছে। অর্থাৎ আমাদেরকে যদি আকাশের মধ্যে, আকাশের উপর থেকে, প্লেন থেকে যদি ফেলে দেওয়া হয়, আমরা যদি হাত পা ছোড়াছুড়ি করি, তো আমরা আমাদের যেরকম একটা ফিল হয় এরকম তার ফিল হচ্ছিল। এবং সে যখন চোখ খুলে তখন সে দেখতে পায় সে মাটি থেকে বেশ কয়েক ফুট উপরে এবং সে নিচে দেখতে পাচ্ছিল বিশাল বড় বড় গাছ, সেই গাছের উপরে সে হাওয়ায় ভেসে আছে। এবং দেম্বা যখন এই জিনিসটা দেখে সে তার পুরোহিতের কথাগুলো তার তখন মনে পড়ে যায়, ওই যে গির্জার যে পুরোহিত তার ওই পুরোহিতের কথা তার মনে পড়ে যায় এবং ওই পুরোহিত তাকে কিছু মন্ত্র শিখিয়ে দিয়েছিল। সে মন্ত্রগুলো সে বারবার উচ্চারণ করছিল এবং একটা পর্যায়ে সে মন্ত্রগুলো উচ্চারণ করার পর সে ফিল করতে পারে সে ভূমিতে ফিরে এসেছে, ভূখণ্ডে ফিরে এসেছে এবং সে মাটির স্পর্শ পায়। মাটির স্পর্শ পাওয়ার পর সে আবার দৌড়াতে থাকে, যেদিকে চোখ যায় সে সেদিকে দৌড়াতে থাকে, কিন্তু এত বড় ঘন জঙ্গলের ভেতর সে প্রবেশ করেছে আসলে সে কোনো দিক খুঁজে পাচ্ছিল না। সে কোন দিকে দৌড়াচ্ছে সে স্পষ্টভাবে বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল সে বারবার এই জঙ্গলের ভেতর একই জায়গায় ঘুরছে একটু পর পর। এতবার এত স্পিডে দৌড়ানোর পর, এতক্ষণ যাবত দৌড়ানোর পর দেম্বার শরীর ক্লান্ত হয়ে যায় এবং ক্লান্ত হয়ে সে সেখানে একটা জায়গায় সে বসে পড়ে এবং সে যেখানে বসে সেখানে কিছুক্ষণ বসার পরই তার নাকে একটা দুর্গন্ধ আসতে থাকে। ওই যে কোনো প্রাণী পচে গেলে যে দুর্গন্ধ আসে, সে যে দুর্গন্ধ তার বন্ধুর বাড়িতে পেয়েছিল সেই দুর্গন্ধ সে টের পাচ্ছিল। সেই দুর্গন্ধ যখন সে টের পায় তখন সে তার পেছনের দিকে তাকায়। পেছনের দিকে তাকানোর পর সে দেখতে পায় শত শত মানুষের লাশ সেখানে পড়ে আছে। একদম মানুষ, সুস্থ সবল মানুষ, যেরকম মধ্যবয়সী মানুষ, যেরকম পুরুষ মহিলা প্রত্যেকের লাশ, সবার লাশ এখানে পড়ে আছে এবং প্রত্যেকের বুকের অংশটুকু বড় একটা ছিদ্র করা। এবং দেম্বা যেটা দেখতে পায় যে তাদের বুকের ভিতরে কিছু নেই, কলিজা, হার্ট, ফুসফুস একদম খালি, কিছু নেই। এবং তাদের শরীরের কিছু ছিন্ন ভিন্ন মাংস আশেপাশে ছড়িয়ে ছিটে আছে, অসংখ্য পোকা মাকড় এবং ছোট ছোট উড়ে পোকা যে উড়ে লাশের আশেপাশে, এরকম পোকা কিলবিল করছে সেখানে। এগুলো দেখে দেম্বার সহ্য করতে পারে না, সে গন্ধে এবং এই দৃশ্য দেখে সে সাথে সাথে সেখানে বমি করে দেয়। বমি করে তার তো শরীর আরো খারাপ হয়ে গিয়েছে, আরো দুর্বল হয়ে পড়েছে, সে আর সহ্য করতে পারে না সেগুলো। সে সেখান থেকে উঠে দাঁড়ায় এবং তার মুখ দিয়ে তখনও লালা পড়ছিল, বমির পরও মুখ দিয়ে একটু লালা বের হয়, তো সেরকম লালা তার মুখ দিয়ে তখনও পড়ছিল। সে ওখান থেকে ছুটে এক দৌড় দিয়ে যাওয়ার পর সে একটা পাহাড়ি নদীর পারে পড়ছে, এবং সে সেটা বুঝতে পারে যে ওই পাহাড়ি নদীর ওই পারে তার বাড়ি। সেটা স্পষ্ট দেখতে পাচ্ছিল, কারণ চাঁদের আলোয় তো ওই তার বাড়ির আশেপাশে, তার বাড়ির পাশে যে পাহাড়ি নদীতে নদীটা ছিল, ওই নদীর পাশটা একদম খালি ছিল, কোনো জঙ্গল ছিল না, আর পাহাড় একটু দূরে ছিল। তো যে কারণে সে বুঝতে পারে যে তার বাড়ির কাছে এসে পড়েছে। ওই পাহাড়ি নদীর পারে যখন সে দাঁড়ায়, তখন সে দূর থেকে দেখতে পায় যে ওই নদীর পারে তো ছোট বড় কিছু বেশ কিছু পাথর ছিল। দেম্বা যেটা দেখতে পায়, ওই বড় পাথরের পাশে তার বাবা দাঁড়িয়ে আছে। স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল তার বাবাই সেখানে দাঁড়িয়ে আছে। সে দেখে অবাক হয়ে যায় এবং সে ডাকে তার বাবাকে, বাবা বাবা আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে ফিরেছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সে বারবার বলছিল এবং সে তার বাবার কাছে এগিয়ে যাচ্ছিল। এবং যখন সে তার বাবার কাছে যায় এবং সে দেখতে পায় যে তার বাবার পেছন থেকে ওই বিশাল আকৃতির হায়না সেখানে চলে আসে এবং সে এক কামড়ে তার বাবার মুন্ডু ধরে উপরের দিকে টান দেয়। এত জোরে সে কাজটা করে এবং এত দ্রুত সে কাজটা হয় যে কারণে দেম্বা দেখতে পায় তার বাবার মুন্ডুটা মাথা থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে হায়নাটার মুখে চলে যায় এবং তার বাবার সেই নিথর দেহটা ঠাস ঠাস করে মাটিতে পড়ে যায়। এই জিনিসটা দেখা মাত্রই সে আর নিজেকে সহ্য করতে পারছিল না এই পরিবেশটা, সাথে সাথে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। দেম্বার যখন আবার জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় যে সে তার বাড়িতে শুয়ে আছে এবং তার মা সেখানে বসে আছে, এবং সে যেটা দেখতে পায় তার বাবাও সেখানে বসে আছে। সে তার বাবাকে জড়িয়ে ধরে সে এবং সে রাতের কথাগুলো বলছিল, সে রাতে কি কি পরিস্থিতিতে পড়েছিল, সে রাতের বেলা এখান থেকে বের হয়ে সে ওই দানবের খোঁজ করতে গিয়েছিল, দানবকে দেখার ইচ্ছা তার জেগেছিল, সেখানে যে বড় জঙ্গলে গিয়েছিল এবং সে সেখানে কি পরিস্থিতিতে পড়েছে, এবং লাস্ট পর্যায়ে সে তার বাবাকে এরকম অবস্থায় দেখেছিল, সেগুলো বলছিল তার বাবা মার সাথে। তখন তার বাবা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, তুই কেন গিয়েছিলি কাজ কাটতে, ওই গির্জার ফাদার বা ওই গির্জার পুরোহিত তোকে বারবার নিষেধ করছিল, তোকে বারবার নিষেধ করে দিয়েছে, তুই কেন তারপরে গিয়েছিলি। ওই গির্জার ফাদারকে তখন ডেকে আনা হয়। ডেকে আনার পর গির্জার ফাদার জানায় যে খুব ভাগ্যক্রমে সে ওই দানবের হাত থেকে বেঁচে গিয়েছে, কারণ ওই লুগারু দানব কাউকে ছাড়ে না। ওই লুগারু দানবের সামনে যে পড়ে সে কখনোই বেঁচে ফিরতে পারে না। ওই লুগারু দানবকে তার শরীর দিয়ে দিতে হয়, অর্থাৎ তার শরীরের হার্ট, ফুসফুস, কলিজা এগুলো দিয়ে দিতে হয় ওই লুগারুকে। ওই ফাদার তখন যেটা বলে যে দেম্বার শরীরে তিনি একটা তাবিজের মতো জিনিস বেঁধে দিয়েছিলেন, যেটার পাওয়ারে, যেটার ক্ষমতায় সে বেঁচে ফিরেছে, কিন্তু দেম্বা স্বাভাবিক অবস্থা বাড়িতে ফেরেনি। দেম্বার এক বাম হাতের দুইটা আঙুল সম্পূর্ণভাবে থেতলে গিয়েছিল এবং পরবর্তীতে ডাক্তার দেখানোর পর দেম্বার ওই হাতের আঙুলগুলো কেটে ফেলা হয়। ওই দিনের পর থেকেই দেম্বার পরিবারের অন্যান্য সদস্যরা ফেস করতে থাকে অতিপ্রাকৃত ঘটনা। দেম্বা প্রতিদিন রাতেই স্বপ্ন দেখত, খুবই বিভৎস স্বপ্ন, এবং প্রতিটা স্বপ্নে সে আটকে উঠত। সে লাফ দিয়ে ঘুম থেকে উঠে যেত, স্বপ্নটা এরকম থাকত, এবং সে প্রথম দিন যে স্বপ্নটা দেখে, একটা হাসপাতালে বেডে সে শুয়ে আছে এবং হাসপাতালটা দেখে মনে হচ্ছিল বেশ পুরনো এবং অনেক বছর ধরেই ব্যবহার করা হয় না। হাসপাতালের বিশাল বড় হল রুমে একটা মাত্র সিট, ওই সিটে সে শুয়ে আছে। হঠাৎ করে সে শুনতে পায় দূর থেকে কেউ একজন হেঁটে আসছে এবং সে দেখতে পায় কালো কাপড় পরা, মাথায় ঘোমটা দেয়া, হাতে একটা থালা এবং গ্লাস রাখা একটা ব্যক্তি তার দিকে হেঁটে আসছে, এবং কাছে আসার পর ওই ব্যক্তিটা ওই গ্লাসটা হাতে নিয়ে দেম্বার দিকে হাত বাড়িয়ে দেয় এবং বলে, এই পানীয়টা পান করতে। দেম্বা যখন এই গ্লাসটা হাতে নেয় এবং গ্লাসের দিকে সে যখন তাকায়, দেখে সম্পূর্ণটা গ্লাস লাল রক্তে টকটক করছে। এই জিনিসটা দেখা মাত্রই সে আটকে ওঠে ঘুম থেকে। সেটা কি দেখলো? ঘুম থেকে জেগে ওঠার পর তার শ্বাস প্রশ্বাস সেটা বেড়ে যায়, সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তো এইসব বিষয়ে সে নানান ধরনের ভয়ানক স্বপ্ন সে প্রতিনিয়ত সে দেখতে থাকে। এদিকে তার পরিবারের অন্যান্য সদস্যরা, অর্থাৎ দেম্বার পরিবারে তো তখন শুধু তার বাবা এবং তার মায়ের ছিল, কারণ দেম্বা তার বাবা মায়ের একমাত্র সন্তান। তো তার বাবা মা থাকতো এক রুমে এবং দেম্বা থাকতো আরেক রুমে। তার বাবা মা একদিন রাতে ঘুমিয়ে আছেন, তো দেম্বার বাবা যখন ঘুম থেকে উঠে তিনি ওয়াশরুমে যাবেন, তো এমনটা সময় তিনি দেখেন যে ঘরের দরজাটা খোলা। তো ঘরের দরজাটা যখন তিনি খোলা দেখেন, তখন ওনার সন্দেহ হয় যে কেউ কি ঘরে ঢুকেছিল চুরি করতে। তো তিনি একবার নজর দেন দেম্বার রুমের দিকে এবং দেখেন যে দেম্বা বিছানায় নেই, বিছানা সম্পূর্ণ খালি। এবং তিনি ওই দরজা যখন খোলা পেলেন, তখন তিনি বাইরে বের হলেন। বাইরে বের হয়ে তিনি দেখেন দেম্বা অস্বাভাবিকভাবে নৃত্য করতেছে উঠানে, অস্বাভাবিকভাবে নাচতেছে। এবং তার নাচার ধরন দেখে যেটা বোঝা যাচ্ছে যে সে কারো হাত ধরে নাচতেছে, কিন্তু কিন্তু তার পাশে কাউকে দেখা যাচ্ছে না। কিন্তু দেম্বার বাবা সেটা স্পষ্ট দেখতে পাচ্ছেন, দেম্বা যার সাথে নাচতেছে, মানে দেম্বা কারো হাত ধরে নাচতেছে, এটা তিনি স্পষ্টভাবে দেখেন। এই জিনিসটা দেখার পর তিনি তো জানেন বৃদ্ধ মানুষ, আগেকার আমলের মানুষ, তিনি ওইসব মন্ত্র তিনি পাঠ করেন। মন্ত্র যখন তিনি পাঠ করেন, তখন দেম্বা সাথে সাথে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। তো দেম্বাকে ঘরে আনা হয়, এনে তার মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানো হয়। তো যখন এই ব্যাপারে দেম্বাকে জিজ্ঞাসা করা হয়, তখন দেম্বা বলে যে সে কিছুই জানে না। সে কখন বিছানা থেকে উঠে বাইরে গিয়েছে, সে কখনই বা নাচ করেছে, সে এইসব বিষয়ে কিছুই বলতে পারে না। তো সে বলে যে তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা বানিয়ে বানিয়ে কথা বলছো, এরকম কিছু ঘটেনি। দেম্বা কোনোভাবেই এসব কথা বিশ্বাস করতে পারছিল না। অর্থাৎ দেম্বার সাথেই সব ধরনের সমস্যা হচ্ছিল। এর পাশাপাশি দেম্বার মা এবং দেম্বার বাবা অদ্ভুত সব জিনিস দেখত। অর্থাৎ তার ঘুমিয়ে গেলে রাতের আধারে তো সম্পূর্ণ আর চারপাশ নীরব থাকে, কিন্তু ঘুমিয়ে গেলে তারা অদ্ভুত এক ধরনের শব্দ শুনতে পেত। কোনো কুকুর, শিয়াল বা যেটাই হিংস্র প্রাণী বলেন, তারা যখন কোনো মাংস বা কোনো হাড় যখন তারা চিবিয়ে চিবিয়ে খায়, যেরকম একটা মর্মর শব্দ হয় না, ঠিক সেরকম শব্দ তারা প্রতিনিয়ত রাতে তাদের ঘরের চারপাশ থেকে শুনতে পেত। এরকম একটা শব্দ প্রতিনিয়ত তারা শুনত। এদিকে দেম্বার শরীর প্রতিনিয়ত খারাপ হতে থাকে এবং একটা পর্যায়ে এমন হয় দেম্বার মানসিক অবস্থা খুবই খারাপ হতে থাকে এবং সে তার বাবা মায়ের সাথে খুবই খারাপ ব্যবহার করে। যেই কাছে যায় তাকে সে কামড় দিতে আসে। এই একটা সমস্যা খুবই বেশি হয়েছিল দেম্বার সাথে। তার বাবা তার কাছে গেলে তাকে সে কামড় দিতে আসে, তার মাও যখন তার কাছে যায় তখনও সে কামড় দিতে আসে। তো এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল দেম্বার শারীরিক কন্ডিশন। এভাবে বেশ কিছুদিন চলার পর দেম্বার বাবা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের পুরোহিত বা হিন্দু তান্ত্রিক সে নিয়ে এসে ওই দেম্বাকে দেখিয়েছে এবং তাদের কাছে জানতে চেয়েছে দেম্বার বাবা যে তার আসলে সমস্যাটা কি। তো তারা বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, অর্থাৎ কেউই আসলে সঠিক করে বলতে পারছিল না। তো একটা পর্যায়ে দেম্বার বাবা একজন তান্ত্রিকের খোঁজ পান, অর্থাৎ ওই মরিশাস অঞ্চলে, মরিশাস দেশে তো বিভিন্ন ধরনের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ থাকত, ভারতীয় মানুষও বেশ অনেকজন ছিল। তো সেখানে একজন ভারতীয় নাগরিক ছিল, তো তিনি তান্ত্রিক, ওই তান্ত্রিকই সেখানে নিয়ে আসা হয়। এবং সে তান্ত্রিক দেম্বাকে দেখে সে যেটা বলে তার বাবাকে, যে দেম্বা খুবই মারাত্মকভাবে একটা দানব জিনের দ্বারা পজেস্ট হয়েছে এবং সে দানব জিন খুবই খারাপ এবং সে খুবই শক্তিশালী, তাকে তার শরীর থেকে তাড়ানো খুবই কষ্টসাধ্য ব্যাপার হবে। তো ওই তান্ত্রিক যেটা জানায় যে সে এই ব্যাপারে গবেষণা করবে এবং সে দেখবে আসলে এই জিনটাকে বা এই দানব জিনটাকে কিভাবে তার কাছ থেকে সরানো যায়, অর্থাৎ দেম্বার শরীর থেকে কিভাবে সরানো যায়। দেম্বার শরীর প্রতিনিয়ত খারাপ হচ্ছে, তার জ্বর কোনোদিনও কমত না, এতটা এতটা মানে খারাপ অবস্থা ছিল তার। সে একটু মোটাসোটা একজন ব্যক্তি ছিল, কিন্তু এই কয়েকদিনে, বেশ কয়েকদিনে সে একদম রোগা সোগা একটা মানুষ এসে পরিণত হয়ে যায়। সব কিছু জেনে শুনে ওই ভারতীয় তান্ত্রিক যেটা জানায় যে সে একজন গডফাদারের ঠিকানা দিয়ে যায় এবং ওই দেম্বার বাবাকে বলে যে যে আপনি ওই গডফাদারের সাথে আপনি সরাসরি যোগাযোগ করেন এবং ওনাকে এখানে নিয়ে আসেন, এর ফলেই তাকে সুস্থ করা সম্ভব হবে। তো দেম্বার বাবা তখন ওই ঠিকানা অনুযায়ী ওই গডফাদারের বাড়িতে চলে যান এবং সে গডফাদারকে সম্পূর্ণ ঘটনা খুলে বলার পর সে গডফাদার তখন দেম্বাদের বাড়িতে চলে আসেন। দেম্বাদের বাড়িতে চলে আসার পর তিনি তাদেরকে জ্ঞান দিতে থাকেন, তিনি তাদেরকে বোঝাতে থাকেন যে আপনার ছেলে দেম্বা যে কাজটা করেছে সে তার ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে, কারণ এরকম এরকম কাজ যারা করে বা ওই দানবের যারা মুখোমুখি হয় তারা কখনো বেঁচে ফেরে না, তাদের মর্মান্তিক মৃত্যু হয়, তাদের দেহ ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে ওই দানব, তাদের শরীরের ভেতরে নরম নরম জিনিসগুলো তারা খেয়ে ফেলে, এটা তাদের প্রিয় খাবার। ওই গডফাদার তখন বলেন যে লুগারুকে পরাস্ত করার মতো একটাই মাত্র মাধ্যম আছে। তারা বিভিন্ন দেবতার পূজা করত, ক্রেওল জনগোষ্ঠীর লোকেরা খ্রিস্টান ধর্মাবলম্বীর এবং তারা পুরনো সংস্কৃতি লালন পালন করত, যে কারণে তারা বিভিন্ন ধরনের দেবতার পূজা করত। তো ওই গডফাদার যেটা জানায় যে তাদের অগ্নি দেবতা, এক অগ্নি দেবতার নাম তিনি তাদের বলেন এবং সেই অগ্নি দেবতাকে স্মরণ করলে সেই অগ্নি দেবতা সেখানে হাজির হবে এবং সেই অগ্নি দেবতার দ্বারাই লুগারুকে হারানো সম্ভব একমাত্র। ওই গডফাদার তখন বলেন যে একটা রিচুয়াল করতে হবে এবং একটা যজ্ঞের মতো আয়োজন করতে হবে। ওই গডফাদার তখন লুগারুর ব্যাপারে আরো কিছু বিশেষ তথ্য এবং এইসব ব্যাপারে তিনি দেম্বার বাবাকে জানান। তারপর তিনি বলে দেন যে কি কি জিনিসপত্র এবং কি জিনিসপত্র আনতে হবে ওই যজ্ঞের জন্য। তখন দেম্বার বাবা ওইসব জিনিসপত্র তিনি জোগাড় করেন, বেশ কয়েকটা মশালও সেখানে ছিল। তো একটা যজ্ঞের সময় অনুসারে ওই গডফাদার তখন দেম্বাকে নিয়ে তিনি বাইরের উঠোনে চলে আসেন, অর্থাৎ পাহাড়ের পাদদাশ, তেমন একটা সমতল জায়গা সেখানে কম। তো একটা বাঁশের মতো মাচা তৈরি করা হয়েছিল, সেই মাচার উপর আবার একটা বিশাল বড় থালার মতো জিনিস ছিল, ওই থালার জিনিসের উপরেই ওই গডফাদার কিছু কিছু ছোট ছোট কাঠের টুকরো দিয়ে তিনি সেখানে আগুন জ্বালান। আগুন জ্বালানোর পর তিনি সেখানে সামনে বসে পড়েন এবং বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণ করছিলেন। তো বেশ অনেকক্ষণ মন্ত্র উচ্চারণের পর তিনি তখন দেম্বাকে এখানে উপস্থিত করার জন্য বলা হয়। তো দেম্বার শারীরিক কন্ডিশন খুবই খারাপ এবং তাকে যে ধরে আনবে সে নিজে হাঁটে হাঁটে আসতে পারবে না, অর্থাৎ যে কাছে যায় তাকেই সে কামড় দিতে আসে। গডফাদার তখন তার থলে থেকে একটা পানীয় বের করে সে পানীয়টা ওই দেম্বার উপরে ছিটিয়ে দেয়। দেম্বার উপরে ছিটিয়ে দেওয়ার পর কিছু সময়ের জন্য দেম্বা একটু শান্ত হয়ে যায় এবং সে প্রথমে মানুষকে লাফ দিয়ে কামড় দিতে আসত, এমন একটা অবস্থা ছিল তার। কিন্তু ওই পানি গডফাদার যখন দেম্বার উপরে পানিটা ছিটিয়ে দেয় তখন সে একটু শান্ত হয়, তবুও সে হিংস্র প্রাণীর মতো বারবার গর্জন করছিল এবং কামড়ানোর মতো একটা অবস্থা সে এরকম করছিল সে। তো তারপরও তাকে ধরে কোন রকমে ওই যজ্ঞের আগুনের পাশে বসানো হয়। তখন গডফাদার বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণ করছিল এবং সে একটা পুরনো পুঁথি সে ওই তার থলে থেকে বের করে, পুরনো পুঁথি যখন তার থলে থেকে বের করে তখন সে ওই পুঁথি থেকে একটা ছোট অংশ কাগজ সে ছিঁড়ে সে ওই পুঁথির কাগজের টুকরোটা সে আগুনের যে যজ্ঞের আগুনটা জ্বলছিল ওই আগুনের উপর সে ওটা ফেলে দেয়। ফেলে দেওয়ার পর একটা আগুন যেরকম ব্রাস্ট হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে না, এরকম ঠাস করে ব্রাস্ট হয়ে সে চারিদিকে আগুনের গোলার মতো একটা ছড়িয়ে পড়ল। এটার পরপরই ওই যে দেম্বার বাবা এবং তার মা এবং আশেপাশে কিছু লোকজন ছিল তারা পিছনে দাঁড়িয়েছিল এবং তারা দেখতে পায় এবং গডফাদার যেটা জানায় যে লুগারু তার আসল রূপে এখানে হাজির হচ্ছে। কিছু সময়ের মধ্যে, কিছু মুহূর্তের মধ্যে লুগারু তার দানবীয় রূপ নিয়ে সেখানে হাজির হয় এবং আশেপাশের যে গাছপালা ছিল সেই সব গাছপালাগুলোতে ঝড়ের গতিতে বাতাস প্রবাহিত হচ্ছিল এবং এত জোরে বাতাস প্রবাহিত হচ্ছিল চারপাশে তাদের যজ্ঞের আগুনটা নিভে যাওয়ার মতো অবস্থা। গডফাদার তখন জোরে জোরে মন্ত্রোচ্চারিত করতে করতে ওই আগুনটাকে কোন রকমে সে টিকিয়ে রেখেছে। তারা দেখতে পাচ্ছে দূর থেকে কালো ছায়ার মতো দানবীয় রূপ নিয়ে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। এমতা অবস্থায় ওই গডফাদার যখন বিশেষ একটা মন্ত্র উচ্চারিত করে তার হাতের একটা বালা ছিল, সে বালাটা ছিল আমরা বরই খেলে যেরকম বরইর একটা বীজ থাকে না বিচি, এরকম বরুর বিচি দিয়ে বানানো একটা মালা হাতের বালা ছিল। সে হাতের বালাটা যখন তিনি আগুনের দিকে নিক্ষেপ করেন তখন সাথে সাথে তারা যে জিনিসটা দেখতে পায় ওই কালো ছায়ার সামনে বিশাল আগুনের গোলার মতো কিছু একটা এসে উপস্থিত হয় এবং সাথে সাথে তখন চারপাশে যে ঝড়ের গতিতে বাতাস বইছিল সে বাতাস সাথে সাথে থেমে যায়।
আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির আনসার এসে পড়লাম মায়া ব্যাভতিকতার আজকের এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবসময় যেটা করি ছোট ঘটনা শেয়ার করি, আজকেও বেশ কিছু ছোট ঘটনা শেয়ার করবো। তো শুরুতে যার ঘটনা শেয়ার করবো তার নাম শিশির মল্লিক, তিনি আমাদের অনেক আগে মেইলে ঘটনাটি পাঠিয়েছিলেন, তো সেটাই আজকে আপনাদের মাঝে আমি এখন উপস্থাপন করছি। ঘটনাটি ঘটে 2019 সালের সেপ্টেম্বর মাসে। আমরা থাকি ময়মনসিংহের মাসকান্দা নামক এলাকায়, সেখান থেকে পড়াশোনা। আমরা ছয় বন্ধু মিলে একটা মেসে থাকি। আপনারা যারা ময়মনসিংহ থাকেন মাসকান্দা নাম হয়তো অনেকে শুনেছেন। যাই হোক, আমরা তিনটি রুম এরকম আমরা ভাগ করে নিয়েছিলাম। তো এক রুমে দুজন, বাকি দুই রুমে তিনজন, আমরা মোট সবাই মিলেমিশে এরকম ছয় বন্ধু মিলে আমরা থাকতাম আর কি। তো রুম দুটি ছিল পাশাপাশি। তো ঘটনা ঘটে যায় আমাদের রুমে। আমাদের রুমে একটা বারান্দা আছে বাইরে থেকে গ্রিল করা এবং অর্ধেক দেয়াল। একমাত্র আমাদের রুমের দরজা খোলা ছাড়া সেই বারান্দায় যাওয়া অসম্ভব। তো সেদিন রাত্রিবেলায় সেই দুজন ছিল না, ছিলাম শুধু আমরা বাকি বন্ধুগুলা। তো অন্যদিন থেকে সেদিন অনেক আগেই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আমাদের প্রতিদিন ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়, কিন্তু সেদিন আমরা 10টার মধ্যেই একটু সকাল সকাল ঘুমিয়ে যাই। ঠিক 11:30 কিংবা 11:40 আমি প্রথমে শুনতে পাই আমাদের বারান্দা থেকে কেউ দরজা নক করছে। একটা কথা, আমাদের রুম থেকে বারান্দা যেতে হলে কাঠের একটা দরজা পার হয়ে যেতে হয়। আমি রাত্রিবেলা সেই কাঠের দরজা নক করার শব্দ পেলাম, কে একজন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। তো প্রথমটা ঘুম থেকে উঠে যেটা হয় যে লাইট জ্বালিয়ে ফির দেখলাম আমার রুমমেটের মধ্যে কেউ বারান্দা আছে কিনা, কিন্তু আমার রুমমেটরা সবাই ঘুমাচ্ছিল, আমি সবাইকে দেখলাম ঠিকভাবে। কিছুক্ষণ পর লাইট অফ করে শুয়ে পড়লাম, তখন আবার সেই শব্দটি হতে লাগল। তখন আমার বাকি যে দুজন রুমমেট ছিল শব্দটি তারা শুনতে পেল, মানে আমার সাথে যারা ছিল আর কি সেদিন দুজন। তো পাশের রুমে যারা ছিল তারাও শব্দটি শুনছিল। তো পাশের রুম থেকে আমার আরেক রুমে ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে এরকম বের হতে হয়। তো যেটা ঘটে, শব্দ তখন একবার বন্ধ হয়ে যায়, সেই রুমের দরজা ধাক্কানোর শব্দ তখন নাই। তো মোটামুটি আমরা তখন আবার সবাই এরকম ঘুমিয়ে পড়ি, মানে কেউ কেউ বলছিল যে বাইরে কেউ আছে নাকি দেখ, আবার কেউ মনে করছে যে না বাইরে কোনো একটা শব্দ হয়তো রুমের নক করার মতো লাগছে। তো আমরা দু একজনকে দেখেছিলাম, দেখি যে সেখানে আসলে কিছু নাই। তো তারপর আমরা মনের মধ্যে আবার সবাই ঘুমায় যাই। তো কারো মনে কিন্তু প্যারানর্মাল কোনো কিছু এটা হবে বা হতে পারে সেটা কোনো ধারণা আমাদের ছিল না। তো আমার এক বন্ধু যে আমার রুমে ছিল, সে করে কি একটু ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে গিয়ে সে, তার বেশি সময় লাগে, তো ওয়াশরুমে যেতে হলে তাকে মাঝখানকার রুম পার হয়ে, রান্নাঘর পার হয়ে তারপর ওয়াশরুমে শেষ মতো সেখানে যেতে হবে, একটা করিডোরের মতো সেখানে আছে। তো সে যেটা বলে, সে ওয়াশরুম থেকে বের হওয়ার পর দেখতেছে আমি নাকি রান্নাঘরে রান্না করতেছি এবং কিছু কিছু খাচ্ছি, মানে কিছু রান্না করে খাচ্ছি এরকম মনে হচ্ছিল, বা চুলে কিছু একটা সেখান থেকে আমি খাচ্ছি। তো আমার সে বন্ধু তখন আমাকে বলে যে কিরে এত রাতে তোর খিদে লাগছে আর সময় পাইল না, এই বলে সে রুমে চলে যায়। রুমে চলে গিয়ে সে তার দরজাটা আটকায় দেয়। সে যখন দরজা আটকে শুতে যাবে দেখতেছে যে আমাকেই আমি তার পাশে শোয়া অবস্থায়। এটা দেখে তো সে চিৎকার দিয়ে উঠে, সে তাতে লাইট জ্বালাতে বলে, লাইট জ্বালায় রান্নাঘরে যায়, দেখে সব ঠিক। সে তখন চিৎকার করে সবাইকে ডাক দেয়, সবাইকে বিষয়টা বলে। বলার পর সবাই যখন এক রুমে হয়ে যায় তখন রান্নাঘর থেকে পাতিল পড়ার আওয়াজ পাই। যখন পাতিল পড়ার আওয়াজ পাই তখন আমরা সিদ্ধান্ত নিই যে হয়তো বা কোনো একটা খারাপ কিছু দেখে যাওয়া হয়েছে, যেহেতু কোনো আগে দরজাকে ধাক্কা দিল। তো সেই রাতে আমরা রান্নাঘরে তারপর যখন যাই দেখি ওভারঅল সব ঠিক আছে, খুব একটা এরকম সমস্যা নাই। কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে। রাতে আমরা ভাবি যে কেয়ারটেকারকে ডাক দিব এবং আমরা কেয়ারটেকারকে ডাকি। শুরুতে আমার বন্ধুদের একজন ছিল, তারা বলতেছে এটা চোর আসছে, তুমি চোর এটা তুমি কেয়ারটেকারকে বলো, তার এসব কারণে আমার কথা কিছু বলি না, কারণ এটা ওরা বিশ্বাস করবে না। তো যেটা বলা হয় সে অনুযায়ী তো আমরা তখন যাই কেয়ারটেকারের কাছে। তো কেয়ারটেকার আসলে সে ঘুমের মধ্যে ছিল, সে দরজাটা আসলে খুলতে চায় না, সে বলে যে সে পরে কথা বলবে, সে তারপর সে ঘুমাচ্ছে, তার ফ্যামিলির সাথে থাকতো, তাই আমরা তাকে সেদিন ডিস্টার্ব করি নাই। তো আমরা আমাদের ফ্ল্যাটে চলে যাই এবং লাইট জ্বালায় আমরা মোটামুটি ঘুমায় যাই। ঠিক তারপরের দিন কেয়ারটেকারকে বললে সে ততটা এটা আসলে গুরুত্ব দেয় না এবং সে বলে যে এটা আপনাদের মনের ভুল, উল্টাপাল্টা কিছু দেখছেন হয়তো। তো এরকম মাঝে মাঝে আমাদের বাসায় সমস্যা হতে থাকতো, বিশেষ করে এই যে রান্নাঘরের এই ইস্যুটা হতো। এবং আমরা যদি কখনো কোনো দেখা যেত যে রান্না করে যদি আমরা রেখে দিতাম রান্নাঘরে তখনই বেশি সমস্যাটা হতো। আর আমরা যেহেতু বেচারা ছিলাম সবাই, আমাদের তো বাসা পাতাটা ইজি ছিল না, আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম যে এখানে কিছু প্যারানর্মাল ঘটনা আছে এবং আমরা বাসাটা ছেড়ে দিব। এবং এটা মোটামুটি বাইরে আমরা নোটিশ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদেরকে থাকতে হবে প্রায় আরো 15-20 দিন। তো একদিন কেয়ারটেকারকে আমরা একটু কৌতূহল বসত তাকে চা পান বিড়ি সিগারেট খাই একটু বলি যে মামা এখানে সমস্যা কি, তুমি তো আমাদের কিছু বলতেছো না, আমরা তো এখানে সমস্যা ফিল করতেছি। তো বলতেছে যে দেখেন মামা, এই এখানে যে পিছে একটা ডোবা আছে ওখানে উল্টাপাল্টা অনেক কিছু অনেক সময় শুনছি এরকম হয়, বাট এই যে আপনি যে রুমটায় থাকতেছেন বা যে ফ্ল্যাটটা থাকতেছেন এটা আসলে মালিক সহজে ভাড়া দিতে পারে নাই, তো আপনাদেরকে ভাড়া দিছে, কিন্তু আপনারা তো এরকম এক মাসে থাকলেন না, এরকম টুকটাক সমস্যা মাঝে মাঝে এখানে হয়। তো আমাকে এটা বলতে মানা করছে, যেন আমি আপনাদেরকে লুকায় লুকায় বললাম, এটা আপনি কাউকে বলতে চান না, আর যদি ছাড়তে চান আপনারা ছেড়ে দিতে পারেন, এরকম সমস্যা এখানে আগেও হয়েছে, এখনো আপনার তো পারেনি সমস্যা, অনেকদিন বাসাটা এরকম বন্ধ ছিল, কেউ থাকে না এখানে। তো পরে সেই মল্লিক ভাই তিনি যেটা বলেন যে তিনি তারপর সেখানে তার থাকা হয় না, তারা সেখান থেকে এসে পড়ে। তো এটা ছিল আসলে বেসিক্যালি ওনার ঘটনা, উনি যেটা শেয়ার করেছেন এটি বাস্তবিকতা, তিনি মুখোমুখি হয়েছিলেন। তো শ্রোতা বন্ধুরা, আমি এখন চলে যাব আরেকটি ঘটনায়, যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মেহেদি ভাই, বেশ অনেক আগে তিনি ঘটনাটি পাঠিয়েছিলেন। তো এটা 2022 সালের ঘটনা, যাচ্ছি আমি মেহেদি ভাইয়ের ঘটনায়। গত বছর ডিসেম্বরের 19 তারিখ রবিবার আমি আমাদের পাশে শিবগঞ্জ উপজেলার তেলিয়াপাড়ায় গ্রামে বেড়াতে যাই। সেখানে গিয়ে আমি সেখানকার এক চা দোকানদারের সাথে এক পর্যায়ে গল্প করতে করতে জানতে চাই যে এই গ্রামে কোনো ভৌতিক ঘটনা আছে কিনা। তো অনেকেই ভাবতে পারেন যে আসলে কেন আমি সেই ঘটনা জানতে চাচ্ছিলাম। এটা আমার আগ্রহটা ছিল এই কারণে যে আমি জানতাম যে ভৌতিকতায় ঘটনা দিতে হয়, এই জন্য আমি মাঝে মাঝে এরকম ঘটনা কালেকশনে টুকটাকে এই কাজগুলো করতাম। শুরুতে ধন্যবাদ দিতে চাই ভাইকে যে আপনি এরকম সুন্দরভাবে ঘটনাটি সংগ্রহ করেছেন। যাই হোক, যাচ্ছি ওনার আবার ঘটনা ঠিক ওনার মতো করে। তো সেই চাচা, মানে সেই দোকানে যে চা দোকান ছিল সেই চাচা ঘটনা বলা শুরু করলো, যা সেখানকার প্রায় সবারই জানা ছিল। ঘটনাটি প্রায় 17-18 বছর আগেকার। সেই গ্রামে একজন হিন্দু গরিব লোক ছিল, তার নাম ছিল শিবলাল। সে গরু ছাগলের চামড়া ছাড়িয়ে বাজারে বিক্রি করত। তো সেই চামড়াগুলো ছিল মরা গরুর বা ছাগলের। এই চামড়া বিক্রির টাকা দিয়ে সে সংসার চালাতো, মাঝে মাঝে দিন মজুরি করত। তো হঠাৎ একদিন বিকালে তার কাছে খবর আসে যে তাদের পাশের গ্রামে এক গরু মারা গেছে। কিন্তু সেদিন তার গ্রামের একজনের জমিতে দিন মজুরি দিতেছে, তাই সে মনে করে সন্ধ্যায় গিয়ে চামড়াটা ছাড়িয়ে আনবে। কিন্তু সে সন্ধ্যায় বাড়ি এসে দেখে বাড়িতে বাজার নেই, তার বউ কি রান্না করবে, তাই সে এটা খুব টেনশনে পড়ে যায়। তাই সে তাড়াতাড়ি বাজারে গিয়ে বাজার করে বাড়ি আসে, কিন্তু তারপরও বাড়ি আসতে তার একটু রাত হয়, কারণ বাজার একটু দূরে ছিল। তো তাড়াতাড়ি তার যন্ত্রপাতি নিয়ে সে গরুর চামড়া ছেলার জন্য পাশের গ্রামের মধ্যে সে বেরিয়ে পড়ে। তো সে তো চিনবে না কোথায় গরুটা কবর দিয়েছে, তাই সে খোঁজ করলো যে কার গরু মারা গিয়েছে। তো অনেক খুঁজে গরুওয়ালার বাড়ি পায়, সে গরুওয়ালার জায়গার নাম বলে দেয়, কিন্তু সেই সাথে সাবধান করে দেয় যে সেই গরুর কবরের একটু দূরে গতকাল একটা মানুষকে কবর দেওয়া হয়েছে, সেই মানুষটা গলায় দড়িতে মারা যায়। তো গ্রামের মানুষ অলৌকিক ঘটনাগুলো একটু বেশি বিশ্বাস করে, তাই শিবলালকে বারবার নিষেধ করে দিছে যাতে এই রাতে সে ওখানে না যায়। তো শিবলাল বলে যে আজ চামড়া না ছাড়ালে হয়তো চামড়া পচে যাবে, হয়তো পরে চামড়াটা আর নেওয়া যাবে না। তো শিবলাল একটু সাহসী, তাই সে অন্য কারো কোনো কথা তো আকা না করে সে সেই জায়গায় যায়, সেখানে যেখানে মানে যেরকম গরু কবর দেওয়া হয়েছিল। তো সেখানে গিয়ে সে দেখলো ঠিকই একটা জায়গায় মাটিটা একটু ঢিবি, মানে একটু ঢিবি হয়ে আছে। তো তখন হঠাৎ তার মনে হয় যে সে জিজ্ঞেস করতে ভুলে গেছেন যে এখানে মানুষের কবর কোন পাশে আর গরুর কবরটা কোন পাশে আছে। মানে গোবরটা কবর দেওয়া হয়েছিল, তার কথা হচ্ছে এখন গরু সেই কবর থেকে বা কবর এখানে গিয়ে গরু চামড়া সে ছুলবে। তো সে তো আর সেখানকার নয় জায়গাটা যে নাচে নাই স্বাভাবিক, তো সে ঠিক করে যে সে আর ফিরবে না, সে এখানে এসেছে এই ঢিবিটা খুঁড়ে দেখবে। তো যেই ভাবা সেই কাজ, সে তার হাতের চাকু আর কুড়ের ব্যাগ পাশে রাখে, কোদাল দিয়ে ঢিবির মাটি সরাতে থাকে। তো একটু মাটি সরাতে সে খেয়াল করলো যে সেখানে চাটাই দেওয়া এবং এর ভিতর থেকে কেমন জানি ঘুংরানির একটা আওয়াজ আসতেছে। তো সে যেন মানে কৌতূহলবশত চাটিটা এরকম সরাই ফেলে। চাটি সরাই ফেলতেই বাঁশের ফাঁকা জায়গা দিয়ে সে দেখতে পায় কবর ভিতরে একটা মানুষের লাশ বসে আছে। এটা দেখেই সে সেখানে স্থির হয়ে যায়, কারণ এটা দেখার জন্য আসলে সে প্রস্তুত ছিল না। সে খেয়াল করল সে একটু একটু নড়তে পারতেছে না, মনে হচ্ছে তার পা নড়তেছে না, একবার বরফের মধ্যে দাঁড়ায় আছে, এরকম ঠান্ডা হয়ে আছে তার পা এবং নড়তেছে না, তার শক্তি সে হারায় ফেলতেছে। তো সেভাবে সে কি হার্ট অ্যাটাক করবে না কেরম কিছু একটা হবে নাকি, তা তো সে ভাবে যে যা বাবার যেটা হওয়ার হয়েছে এখানে আর এক মুহূর্ত না, সে দূরে পালাবে। কিন্তু পালানোর চেষ্টা করতেই কবরের এক পাশের মাটি ধসে পড়ে, কবরের মধ্যে মানে এরকম ধসে পড়ে আর কি, যার কারণে সেখানে থেকে বাস একটু সরে যায়, আর সেই সরে যাওয়া স্থান দিয়ে তার বাম পা কবরের ভিতর চলে যায়। সে ভয় কাঁপতে থাকে এগুলা কি হচ্ছে তার সাথে। সে তো তার উপর এরকম কাছে মিনতি করছে কিন্তু তার ভয় কাটছে না। তারপর সে তার বাম পাটি উপরে তোলার চেষ্টা করে, সেই সময় যেন তার মনে হয় কেউ যেন তার পা ধরে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে যতই পা উপরে তোলার চেষ্টা করছে সে মনে করছে তার পা ধরে ততই নিচের দিকে নিয়ে যাচ্ছে। সে এইভাবে কতক্ষণ পা তোলার চেষ্টা করছে তার মনে নাই, সে তারপর তার জ্ঞান নেই, তার জ্ঞান হারিয়ে ফেলেছে। তো এদিকে শিবলালের দেরি হতে দেখে তার পরিবারের লোকেরা চিন্তা করে যে রাত 11টা পার হয়ে গেছে, লোকটা বাড়ি আসলো না কেন। তো বাড়িতে সবাই জানতো যে সে সন্ধ্যায় চামড়া ছাড়াতে গেছে, কিন্তু চামড়া ছাড়িয়ে বিক্রি করে আসতে এত রাত হওয়ার তার কথা না, তাই তাকে খুঁজতে তার পরিবার লোকজন সেই পাশের গ্রামে যায়। সেখানে গিয়ে কিছু লোকজন সেই গরুর কবর দেওয়া জায়গাটা সেখানে যায় এবং অনেক খোঁজ খবর নেয় যে কোথায় গেল না গেল। দেখছে যে ঠিক শিবলালই সেখানে কবর মানুষের যেখানে কবর দেওয়া ছিল সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তার একটা পা কবরের ভিতরে যেখানে ওই যে লোকটা সেট করেছিল সেই কবর এখানে। তারপর সেখান থেকে দূরে তার পরিবার লোকজন তাকে বাড়ি ফিরে আনে এবং তার অনেক চেষ্টা করা হয়, তার জ্ঞান ফিরে না। দেখা যায় তার পরের দিন বিকেলে জ্ঞান ফিরে এবং তার অনেক জ্বর হয়, আর সে শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, শারীরিকভাবে চিকিৎসা নিতে পারছিল না। এইভাবে সে প্রায় দেড় মাস বাঁচে এবং শেষ পর্যন্ত সে নাকি এই জ্বরের কারণেই আসলে একটা সময় গিয়ে শিবলাল মারা যায়। শ্রোতা বন্ধুরা, মেহেদিবা যেটা বলেছেন যে বগুড়া থেকে তিনি ঘটনাটি পাঠিয়েছেন, বলেছে ভাই এটা একটা সত্য ঘটনা, আমি এটা সংগ্রহ করেছি শুধু ভৌতিকতার জন্য। শ্রোতা বন্ধুরা দেখলেন মেহেদি ভাই কিভাবে ঘটনা সংগ্রহ করলো, চা দোকানে চা খেতে গিয়েছে যেখান থেকে ঘটনা সংগ্রহ করেছে। শ্রোতা বন্ধুরা, আমি সামির এখন যাব আরেকটি ঘটনায়। এই ঘটনাটাও অনেক আগের একটি ঘটনা, ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম রিফাত আহমেদ। যাচ্ছি রিফাত ভাইয়ের ঘটনায়। আমি রিফাত আহমেদ মিরপুর এক থেকে বলছি। অনেকদিন থেকেই ঘটনা পাঠাতে চাই কিন্তু সংকোচের কারণে পাঠাতে পারি না। আজ ছোট একটি ঘটনা শেয়ার করব যা সংগ্রহ করেছি আমার খালাতো ভাই মারুফ হাসানের কাছ থেকে। ঘটনাটি তার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। মারুফ ভাইয়ের বন্ধুর নাম ও ঠিকানা প্রকাশ অনিচ্ছুক হয়, তার নাম ধরে নিচ্ছে রাফি। রাফি ঘটনাটি যেভাবে বলেছিল ঠিক সেভাবেই শুরু করছি তার ভাষাতেই। আমার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, তার নাম রুমি। আমরা দুজন প্রায় সময় দেখা যেত যে অনেক রাতে ফোনে কথা বলতো, অনেক রাত পর্যন্ত। তা আমাদের গ্রামে নেটওয়ার্কের সমস্যা থাকে, ঘরে বসে কথা বলাটা আমার জন্য একটু অসম্ভব ছিল, তাই আমি বাহিরে বেশি কথা বলতাম। ঘটনার দিন অনেক গরম ছিল আর লোডিং চলছিল, তাই আমি ফোনে কথা বলতে বলতে আমাদের পুকুর পাড়ের এক নারকেল গাছ আছে সেটা নিচে গিয়ে দাঁড়াই। তখন আনুমানিক রাত প্রায় একটাকে একটা ৩০ বাজে, গরমের রাত, আকাশ পরিষ্কার, চাঁদিনা ছিল। তো পুকুর পাড়ের বর্ণনা দিইনি, পুকুরটা বেশ বড় ছিল আর তার পার ঘেঁষে অনেক গাছ ছিল, এক কথায় জঙ্গলের মতো। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার একটু পাশে ছিল একটা হিজল গাছ প্রায় ১০-১৫ হাত দূরে। তো হিজল গাছের কথা এই জন্যই বললাম কারণ ঘটনাটি এই গাছকে কেন্দ্র করে ঘটেছে। চারদিকে কোনো বাতাস ছিল না, অনেক গরম ছিল। তা আমি অনেকক্ষণ যাবতীয় রুমির সাথে কথা বলছিলাম, তো কথা বলার এক পর্যায়ে আমি কেমন যেন অস্থির অনুভব করতে লাগলাম। একটা ভ্যাপসা গরম বাতাস অনুভব করলাম এবং মনে হচ্ছে যে বাতাসটা একটা গরম বাতাস, এবং নিজের অজান্তে এই গায়ের লোম তখন দাঁড়িয়ে গেল। যদি আমি অনেক রাত পর্যন্ত বাইরে থাকি আর গ্রামের ছেলে হিসাবে এসব ব্যাপারে ভয় একটু কমই ছিল আমার, তবু সেদিন গায়ে কেমন যেন একটা কাটা দিয়েছিল। যেহেতু রাত অনেক গভীর ছিল, চারপাশ অনেক স্তব্ধ ছিল, শুধু দূর থেকে এক দুটো শিয়াল আর ঝিঝি পোকার আওয়াজ আসছিল। তার মাঝে আমি শুনতে পেলাম পানির মাঝে থপথপ যেরকম একটা আওয়াজ, এরকম একটা আওয়াজ। তা আমি কিছু চিন্তা না করে পিছনের দিকে তাকাই আর আমার চোখ সরাসরি হিজল গাছের ডালের দিকে যায়, যে ডালটা পুকুরের পানির উপর ছিল। তা আমি দেখতে পাই যে ডালে একজন নারী অবয়ব বা নারী মূর্তির মতো কিছু একটা হবে, চুলগুলো ছেড়ে দেওয়া, সব চুল পানিতে পড়েছিল। তো যতক্ষণ আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম ডালে বসে নারী মূর্তিটা কিছু খাচ্ছে, আর সে ডাল ছিল পুকুর থেকে আনুমানিক ৬ হাত কি ৭ হাত উপরে। আমি পরিষ্কারভাবে দেখলাম অবয়বটি সেই উঁচু ডাল থেকে পানিতে হাত বাড়িয়ে পুকুর থেকে মাছ তুলে খাচ্ছে। এটা দেখার পর আমি আর কোনো দিকে মানে দিক বিদিক না পেয়ে কথা বলতে পারছিলাম না, মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। ফোনে রুমি আমাকে অনেকবার ডাকছিল, কিছুক্ষণ পর আমার হুঁশ আসে তার ডাকে। আমি রুমিকে বলি, তুমি ফোন কাটো না কেন? তখন রুমি বলে, তোমার কোনো সমস্যা হয়েছে? তখন আমি ভয় বলে থাকি, তুমি কথা বলতে থাকো, তুমি কথা থামায় না। তো আমি আলানাম নিতে নিতে নিঃশব্দ সেখান থেকে বাড়ির দিকে হাঁটা শুরু করি। তখন আমি অনুভব করি আমার কাঁধের কাছে কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর সেই নিঃশ্বাস জুড়ে ছিল একটা মাছের আষ্ঠার গন্ধ, কাঁচা মাছের গন্ধ। তারপর দুবারের মতো আর পেছনে ফিরে তাকানোর কোনো সাহস পাই নাই। কোনো মতে বাড়ির মেন গেটের সামনে এসে মা বলে শিকার দিয়ে আমি বসে পড়ি। যখন আমার জ্ঞান আমি ফিরে পাই তখন থেকে ফজরের নামাজও হয়ে গিয়েছে, তখন মাত্র ভোর হবে। তারপর আমি বাড়ির সবাইকে সবকিছু খুলে বলি। এরপর আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, আমার শরীরটা অনেক শুকিয়ে যেতে থাকে। এখনও সেই ঘটনাটায় মাঝে মাঝে স্বপ্ন দেখি, এবং তারপরে মোটামুটি আমি এখন আগের থেকে এখন অনেক স্বাভাবিক হয়েছে। শ্রোতা বন্ধুরা, কেমন লেগেছে ঘটনাটি অবশ্যই জানাবেন। তো আজকের এপিসোডে এখন যে ঘটনা আমি শেয়ার করব, এটি আমার শেষ ঘটনা, যাচ্ছে আজকের আমার শেষ ঘটনায়। আমি হাসিব মাহমুদ কুমিল্লা থেকে বলছি। আজ আমি আনুমানিক ৫০-৬০ বছর আগে ফিরোজ মিয়ার নিজের পরিবারের সাথে ঘটেছে একটি ঘটনা শেয়ার করছি। ফিরোজ মিয়ার পরিবারে ওনার স্ত্রী এবং ৮ সন্তান ছিল। ওনার বড় ছেলের নাম হল কামাল। কামাল ভাইয়ের একটা ভুল কাজের পরিণতি কি হতে পারে সেই ঘটনায় আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। ঘটনাটি ঘটেছে কুমিল্লা শহরের আশেপাশের পুনিয়া গ্রামে। সঙ্গত কারণেই আমি গ্রামের নাম উল্লেখ করতে পারছি না, তবে কুমিল্লা শহরের পাশ দিয়ে বয়ে চলা সেই গোমতী নদীর কোল ঘেঁষে গ্রামটির অবস্থান। ফিরোজ মিয়া পেশা ছিলেন একজন কৃষক, তিনি তার নিজের জমিতে চাষাবাদ করে সংসার চালাতেন। ফিরোজ মিয়াকে তার সন্তানেরা কাজে সাহায্য করতেন। তো ফিরোজ মিয়ার চাষাবাদ করা জমিগুলোর মধ্যে একটি জমির পাশে ছিল একটা শ্মশান, আর শ্মশানের একটু অদূরে ছিল একটা মন্দির। এই শ্মশান আর ওই মন্দির বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। যুদ্ধের আগে এই মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষজন নিয়মিত পূজা অর্চনা করত। তো মন্দিরের পাশে থাকা শ্মশানের বর্ণনা যদি দেই তাহলে তা ঠিক এমন। শ্মশানের অর্ধেক অংশ ছিল সমতল, যেখানে মৃতদেহ দাহ করা হতো, কিন্তু শ্মশানের বাকি অর্ধেক অংশ ছিল উঁচু টিলার মতো, যেটা সমতল অংশ থেকে প্রায় ৫০-৬০ ফিট এরকম উঁচু ছিল। তো যুদ্ধের কারণে এই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষজন অন্যত্র চলে যায়, যার জন্য পরিত্যক্ত হয়ে যায় এই শ্মশানটা। তো এইভাবে বেশ কিছু বছর পরিত্যক্ত পড়ে থাকার কারণে এই শ্মশানটি শ্মশানের জমির উপর লোভে পড়ে যায় ফিরোজ মিয়ার বড় ছেলে কামালের। তো কামাল ভাবে যদি এই জমিটা নিজের দখলে নেওয়া যায় তাহলে টিলার মাটি কেটে সমতল করে জমি হিসেবে সে চাষাবাদ করবে। তো শ্মশানের পাশে নিজেদের জমি থাকার কারণে খুব সহজেই কামাল শ্মশানটা দখল করে নেয়। কামাল ঠিক করে যে সে এবার শ্মশানের এই টিলার মাটি কেড়ে নিজেদের একটা পুকুর ভরাট করবে। তো কামাল তার বাবা ফিরোজ মিয়াকে এই কথা বললে ফিরোজ মিয়া প্রথমে রাজি হয় না। ফিরোজ মিয়া কামালকে বলে যে বাপ তুই এই কাজটা করিস না, এটা অনেক পুরনো একটা টিলা, এই টিলাটা কাটা মনে হয় না তো ঠিক হবে। কিন্তু কামাল নাছোড়বান্দা, সে টিলা কাটবেই ফিরোজ মিয়ার সামনে থেকে চলে যায় এইসব কথাবার্তা বলে। তো সেদিন রাতে ফিরোজ মিয়া একটা স্বপ্ন দেখে। তো ফিরোজ মিয়া স্বপ্ন দেখে কালো দেহের লম্বা একটা অবয়ব তার ঘরে প্রবেশ করলো। তো ফিরোজ মিয়া দেখলো অবয়বটি তাকে উদ্দেশ্য করে বলছে যে ফিরোজ তোর ছেলেরে বুলা দিস, এটা শিবের টিলা, এই টিলার উপরে আমার বোনেরা থাকে, আমার বোনদের আবাস নষ্ট করলে তোর সন্তানদের আমি ছাড়ব না। এই বলে অবয়বটি ঘর থেকে বেরিয়ে যায়। এই স্বপ্ন দেখে সাথে সাথে ফিরোজ মিয়ার ঘুম ভেঙে যায়। সকাল হলে তিনি কামালকে ডেকে তার রাতে দেখা স্বপ্নের কথা বলে এবং কামালকে টিলার মাটি কাটতে আবারও তিনি বারণ করে। কিন্তু কামাল বলে এসব উল্টাপাল্টা স্বপ্নের কথা বলে লাভ নাই, সে টিলা কাটবেই। তো কয়দিন পর 10-15 জন শ্রমিক নিয়ে টিলা কাটতে শুরু করে কামাল। তো সারাদিন শেষে তারা টিলার একটা অংশ কেটে ফেলে এবং সন্ধ্যা হয়ে গেলে তারা কাজ বন্ধ করে চলে যায় আবার পরের দিন মাটি কাটবে বলে। বিপত্তি ঘটে তার পরের দিন, কামালকে সকালে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ঘরের ভেতর থেকে ছিল বন্ধ কিন্তু কামাল ভিতরে ছিল না। কামালকে খুঁজে পাওয়া যায় নিখোঁজ হওয়ার বেশ কিছুদিন পর গোমতির পারে চড়ে একটা জারুল গাছের নিচে সম্পূর্ণ পাগল অবস্থায়। কামালকে যেদিন পাওয়া যায় সেদিন রাতে ফিরোজ মিয়া আবারও স্বপ্ন দেখে। সে অবয়বটা ফিরোজ মিয়াকে বলছে তোর ছেলে আমার টিলা কাটছে, আমার বোনদের থাকার জায়গা নষ্ট করছে, তোর সন্তানেরাও ঘরে থাকতে পারবে না, পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে তোর সন্তানেরা। তো এই স্বপ্ন দেখে ফিরোজ মিয়া ঠিক করেন তাকে কোনো বড় হুজুরের কাছে নিয়ে যেতে হবে বা বড় হুজুর আনতে হবে। তো যিনি এই ঘটনার মানে এই সমস্যার একটা সমাধান দিতে পারে তার নিয়ে খুব চিন্তা ছিল সে ফিরোজ মিয়া। তো অনেক খোঁজাখুঁজির পর ফিরোজ মিয়া একজন হুজুরের সন্ধান পান। তো হুজুর এসে সব ঘটনা শুনে বলেন তিনি রাতে জিনকে হাজির করবেন, তাকে যেন একটা পবিত্র ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়। তো হুজুর রাতে কামালের উপর জিনকে হাজির করে ঘরটাকে একটা পরিষ্কার ঘরের মধ্যে তাকে বসানো হয় হুজুরকে, এবং তিনি তার মতো রিচুয়াল পালন করে। তো অনেকক্ষণ চেষ্টা করে যখন কামালের উপর জিন হাজির করা হয় তো কামাল তখন বলে উঠে আমায় কেন ডাকলি। তো হুজুর বলে যে তুই কে আর তুই ওকে পাগল করছিস কেন। তো কামালের ভেতরে থাকা সে উত্তর দেয় যে আমি শিব, এটিলা আমার, এখানে আমার বোন শিখা আর পূজা থাকতো, এই জানোয়ার এসে টিলা কেটে ফেলছে, তাই তারই অবস্থা করছি আর বাকিগুলোর ওর পরিবারের বাকিগুলোর একই অবস্থা হবে। তো হুজুর বলে অনেক বুঝায় যে ক্ষতি করিস না, চলে যায় কথা অনেক কথা কাটাকাটির পর্যায়ে যখন কথা দেওয়া হয় যে এখানে টিলার কাটবে না তখন তারা ভোগ চায় দুটা খাসি এবং তারা তারা চলে যাবে। তো ফিরোজ মিয়া সেই অনুযায়ী তার কাজ করে এবং তারপর ওটা খাসি দেওয়ার ব্যবস্থা করলে তারপর সেই টিলার উপর নাকি খাসিগুলো রেখে দেওয়া লাগে এবং আচ্ছা জীবিত হচ্ছে খালি খাসিগুলোকে টিলার উপর রেখে দেওয়া হয় তা রাতের বেলা সকালবেলা সেখান থেকে তাকে সেই খাসিগুলো পাওয়া যায় না। তো তারপর কামাল স্ত্রী আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, তার আসলে কোনো সমস্যা হয় না। তো শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোডে বেশ কিছু ছোট ঘটনা শেয়ার করলাম, অবশ্যই আপনার শুনেছেন হয়তো ঘটনাগুলো কেমন লেগেছে অবশ্যই বলবেন। এবং আপনাকে যেটা বলবো ঘটনা পাঠাতে দেরি করবেন না, bhautikatha@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিবেন আমাদেরকে ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সামির আনসারি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।